This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবিসি রেডিও এফএম 90.2 এর বুধবারের রাতের অনুষ্ঠানে। কিপ্রিয়া আপনার সঙ্গে আছে এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে আমাদের অতিথি, যার মুখে আমরা তার নিজের নামটি শুনবো। তবে তার আগে বলে নিই, আপনি শুনছেন হ্যালো 8920 এবং হ্যালো 8920 হচ্ছে এবিসি রেডিওর বুধবারের রাতের অনুষ্ঠান। প্রথমেই বলে নিই, এটি হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে আমাদের যারা লাখো শ্রোতা এই মুহূর্তে শুনছেন হ্যালো 8920, তাদের মধ্য থেকেই যে কোনো একজন আসেন, এসে তাদের জীবনের গল্পগুলো শুনিয়ে যান। আজকেও ঠিক তেমনটি হবে। একজন বন্ধু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে স্টুডিওতে, সে তার জীবনের গল্প বলবে। সে গল্পে আমরা যাব, তবে তার আগে অনুষ্ঠানে যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো একটু বলে দিই। আমাদের দুটো পদ্ধতি আছে, সেই দুটো পদ্ধতির মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন। একটা হচ্ছে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবার বলছি 9115668। এখানে ফোন করতে হবে, ফোন করার পর আপনার নাম, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে, এবং তারপর বলতে হবে আপনি আপনার জীবনের কোন ঘটনাগুলো বলতে চান খুব সংক্ষিপ্ত করে, তারপর বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য। এবং অবশ্যই আমাদের যে টিম রয়েছে হ্যালো 8920 টিম, সেখান থেকে যে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করবে। আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা খুবই সহজ পদ্ধতি। যারা ফেসবুক ব্যবহার করেন তারা এবং যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের সবাইকে বলছি, আমাদের ফেসবুকে একটি হ্যালো 8920 পেজ রয়েছে। যারা হ্যালো 8920 মেম্বার তারা অবশ্যই ওখান থেকে যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে থাকেন, কিন্তু যারা হননি এখন পর্যন্ত তাদের সবাইকে আমরা বলি ওখানে গিয়ে ওই পেজটিতে লাইক দিয়ে মেম্বার হয়ে যাওয়ার জন্য, কারণ হ্যালো 8920 যাবতীয় তথ্যাবলী সবকিছু ওখান থেকে পাওয়া যায়। পেজটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরপর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আজকে যিনি এখানে অতিথি হয়ে এসেছেন তার সম্পর্কে একটি রেডিও স্ট্যাটাস ওখানে দেয়া আছে। আপনি যদি কোনো প্রশ্ন করতে চান, কোনো কিছু জানতে চান তার সম্পর্কে, বা তার গল্প শোনার পর্যায়ে যদি কোনো মন্তব্য করতে চান, সেটা আপনি ওখানে করতে পারেন, এবং আমাদের অতিথি সময় পেলে অবশ্যই কি মন্তব্য আপনি করেছেন সেগুলো দেখবে। অনুষ্ঠানের শুরুতেই সবার একটি বিশেষভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আজকের যে গল্পটি প্রচার করা হচ্ছে সেই গল্প শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে মনোযোগ সহকারে সবাই শুনবেন, এবং যারা ফেসবুকে মেম্বার হিসেবে আছেন দয়া করে কোনো রকমের, আমি সবাইকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, কোনো ধরনের বিব্রতকর কোনো মন্তব্য করবেন না। আমরা বিশ্বাস করি হ্যালো 8920 যারা শ্রোতা আছেন তারা খুবই 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 জ্ঞানী শ্রোতা, এবং তারা আশা করছি গল্পের মূল জায়গাটাতে যেতে পারবেন। সুতরাং যারা শুনবেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে মন্তব্য করবেন, গল্পের মাঝখানে কোনো ধরনের আজে বাজে মন্তব্য করবেন না, সবাইকে অনুরোধ করছি। আচ্ছা, আমরা গল্পে যাচ্ছি, এবং যিনি অতিথি হয়েছেন তার মুখে আমরা আপনার নামটা একটু আমাদেরকে যদি বলতেন, আমাদের শ্রোতাদেরকে। আপনি ঢাকায় থাকেন কি না ঢাকার বাইরে থাকেন? ঢাকায়। কোথায় থাকেন আপনি বলা যাবে সেটা?
ঢাকার
যাত্রাবাড়িতে আপনি থাকেন। আর আপনার আনুমানিক বয়সটা আমাদের কিছু শ্রোতাদেরকে যদি একটু ধারণা দিতেন। বর্ষা আমাদের এখানে আছে, যাত্রাবাড়ি থেকে এসছে, এবং তার বয়স হচ্ছে 23। আপনি পড়াশোনা করেছেন কতদূর পর্যন্ত?
ক্লাস 10 পর্যন্ত।
এবার বর্ষার গল্পে আমরা যাচ্ছি। বর্ষা, কোথা থেকে শুরু করতে চান?
কোথা থেকে শুরু করব? একদম ছোট থেকে, যে এক পর্যন্ত এ থেকে।
আপনার গল্প বলতে যেটা আপনার কাছে মনে হয় যেখান থেকে শুরু করা উচিত আপনি ঠিক সেখান থেকে শুরু করতে পারেন। ইনফ্যাক্ট আপনার ছোটবেলাটা কেমন ছিল সেটা আমাদের জানা দরকার, আপনি ছোটবেলাটাও বলতে পারেন।
আমার লাইফটা মানে এমন ভাবে শুরু হয়েছে যে আমার বয়স যখন 4 বছর, স্কুলে তখন না ভর্তি হইনি, তখন ভর্তি করে, তো আমার বাবা একদিন আমার মাকে বললো যে আমাকে আমার স্টেপ যে মাদার আছে বড় মা সৎমাকে তার কাছ থেকে পাঠাতে। তো আমার মা কোনো প্রশ্ন কিছুই করলো না, তার পরদিন আমার কাপড় চোপড় দিয়ে আমাকে আমার সৎমার কাছে দিয়ে আসছে। তো আমি যে এই পর্যন্ত বড় হয়েছি এটা সম্পূর্ণ আমার মানে এই বড় মার কাছেই, মানে সৎমার কাছে বড় হয়েছি আমি। তো 4 বছর বয়সে আমার সৎমার কাছে আমাকে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে মানে ওইখানে গিয়ে যেটা বুঝতে পারলাম যে মানে মার অভাবটা যেটা, তো মাঝে মাঝে দেখা যেত যে মাকে দেখতে যেতাম, মানে আমার সৎমার বাসা মার বাসা তেমন দূরত্ব ছিল না, হেঁটে গেলে 5 মিনিট এরকম। তো যখন মার বাসার সামনে যেতাম তখন মা যখন গেটটা খুলতো আমাকে দেখার সাথে সাথে তখন মানে সে খুব রাগারাগি করতো, কেন আসছি, কি জন্য আসছি, মাঝে মধ্যে মারধরও করতো, কেন করতো বা কি জন্য করতো, এটা আমি কখনো মানে এখন পর্যন্ত জানি না যে এই ব্যবহার গুলো আমার সাথে কেন করছে সে। তো এই তো মানে তারপরে আমি যখন
আমাদের কিছু জিনিস একটু পরিষ্কার হওয়া দরকার। আমার মনে হয় যে আপনি অনেক অনেক বেশি অ্যাংশাস, যেটাকে বলে একটু কুল। ওকে, আমাদের অনেক দূর যেতে হবে, কারণ স্টোরিটা বলতে প্রায় 2 ঘন্টার স্টোরি। আপনি এখনই যদি এত বেশি উত্তেজিত হয়ে যান তাহলে আপনার জন্য সমস্যা, আমাদের লিসনারদের জন্য সমস্যা। উত্তেজিত হওয়ার কারণগুলো আমরা শেষ পর্যন্ত আবিষ্কার করতে পারবো, আশা করছি সাথে থাকবেন। যেটা হচ্ছিল যে আপনি বললেন যে 4 বছর বয়সে আপনাকে আপনার সৎমার কাছে পাঠিয়ে দিয়েছে আপনার বাবা, এবং আপনার মা আপনাকে দেখলে রাগান্বিত হয়ে যেত। আপনারা কয় বোন ছিলেন?
দুই বোন।
আপনার আরেক বোনের সাথে কি একই আচরণ করা হয়েছে?
না, ও মার্ক সাথে ছিল, ছিল আরো ছোট।
আপনি সারা জীবন ধরে কখনো আবিষ্কার করার চেষ্টা করেননি যে এটা কেন করা হয়েছিল? আপনার সৎমা কখনো আপনাকে বলেনি?
না, কখনোই বলেনি, আমি জিজ্ঞাসাই করিনি।
ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, যান আপনার মতো করে বলেন।
এই তো মানে তো আমার সৎমা মানে এতই ভালো একটা মহিলা যে সে কখনো মানে ওই ধরনের কোন আচরণ করেনি আমার সাথে, যে ওই মিথ্যা কথা মানে যেটা মানে ফিল্মে হয়ে থাকে এই ধরনের কোন আচরণ সে করেনি বা এখনো পর্যন্ত সে করে না সেটা। তো ক্লাস 5 যখন উঠছি, ওঠার পরে তো তখন মানে একটু বড় সড় হয়ে গেছি, মানে এলাকার ছেলেগুলো ডিস্টার্ব করতেছে, তখন আমার ছোট আনকে নতুন বিয়ে হয়েছে, তখন ও ঢাকাতেই থাকে হাজবেন্ড সহ, ওই তখন থেকে আমি ওর বাসায়, তখন থেকে ওর বাসায় মানে ওর বাসায় বড় আমার বড় মার বাসায় এরকম মানে দুটো জায়গায় থাকা পড়ে আমার। তো আমার আঙ্কেল আমার আন্টিকে চিটাঙ্গে নিয়ে যায় যখন আমি ক্লাস 10 উঠি। তো ওঠার পরে চিটাঙ্গে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তোমার আমার বাবার কাছে বলছে যে আমার কোনো ছেলে মেয়ে হচ্ছে না, তো বাসাকে আমরা নিয়ে যাই। তো আমার বাবা দিচ্ছে যে ঠিক আছে, তো যে ছোট আঙ্কে আমাকে প্রথম দাদুর করতো, তো চিটাঙ্গে যাওয়ার পরে মানে যেটা আমি মানে প্রথম সর্বপ্রথম আমার আঙ্কেল আমাকে বলে ব্যাপারটা, আমাকে নেওয়ার জন্য আমার আঙ্কেল আসে ঢাকাতে। আসার পরে সে মানে অনেক রাত পর্যন্ত আমি আমার আঙ্কেল কথা বলি বাবার মেয়ের মতো এরকম।
আপনার কি পানি লাগবে? গলা শুকিয়ে যাচ্ছে।
না, গলা শুকিয়ে।
ওকে, ঠিক আছে।
তো বাবার মেয়ের মতো কথা বলি মানে এরকম প্রায় আমরা কথা বলি
আঙ্কেলের সাথে।
আঙ্কেলের সাথে?
আঙ্কেল মানে আপনার খালু?
হ্যাঁ, আমার খালু।
ওকে, খালুর সাথে আপনি বাবার মেয়ের মতোই কথা বলতেন, কারণ আপনাকে তো মেয়ে হিসেবে নিয়ে
আসছে। সে এরকমই দেখতো আমাকে।
ওকে,
সে ভাবতো যে আমি তার মেয়ে এরকমই।
ওকে,
তো হঠাৎ মানে ওই তখন আমি মানে চিটাঙ্গে যাইনি, সে নেওয়ার জন্য আসছে আমাকে। তো সে আমাকে রাতে বলতেছে যে তোমার আন্টির একটা বেবি হবে। তো আমি বললাম যে কই আগে, এটা তো আগে শুনি নাই। তো বলছে হ্যাঁ বেবিটা হবে, কিন্তু সেটা তোমার আন্টির পেটে না, যে তাহলে তোমার পেটে। তো তখন আমি ব্যাপারটা ওরকম কোনো সিরিয়াস ভাবে নিইনি, ওরকম কোনো সিরিয়াস ভাবে নিইনি। নেওয়ার পর সে পরদিন চলে গেলাম চিটাঙ্গে। চিটাঙ্গে যাওয়ার পর 2 দিন না 3 দিন পর আমার আন্টি বলতেছে মানে আমি সোফার মধ্যে বসা, আঙ্কেল খাটে বসা, আন্টি আমার পাশেই বসা। তো আন্টি বলতেছে যে বসা, তোর তো এবার আনা হয়েছে কেন জানিস? আমি কি কেন, আমি কি স্কুলে ভর্তি করবি না এই জন্য? তো বলতেছে হ্যাঁ স্কুলে তো অবশ্যই ভর্তি করবো, কিন্তু তুই একটা কাজ করবি আমার জন্য। আমি হ্যাঁ করবো, কি কাজ? তুই তোর আঙ্কেলের সাথে বিয়ে বসে যা।
এটা
হ্যাঁ বিয়ে কথা বলতেছে আমাকে যে তুই তোর আঙ্কেলের সাথে বিয়ে বসে যা, তো ওইখানে যে বেবিটা হবে সেটা আমায় দিয়ে দিস, আমি চলে যাবো আমি নিয়ে, বা ওই বেবিটাই নিয়ে আমি চলে যাবো। তো এই কথা শোনার পর আমি আস্তে করে এখানে চলে আসছি, মানে ওই ওইখানে মানে এটা কোনো দুষ্টামি বা কি মানে এটা তো মানে কোনো কথাই না যে সেটা এটা আমাকে কেন বলা হবে। এখনো বুঝতে পারছি না যে ওয়াই, হ্যাঁ সেটা আমাকে কেন বলা হবে। তো আমি মানে কোনো প্রশ্ন না করে এখান থেকে আমার রুমে আমি চলে আসি। আসার পর আমার ভেতরে একটা ভয় কাজ করতেছে।
কোন ক্লাস এটা ঘটলো? ক্লাস 10?
ক্লাস 10।
ওকে,
তো মানে ভিতরে একটা মানে একটা ভয় কাজ করতেছে এই মুহূর্তে যে এটা কি ওরা ফান করতেছে না সিরিয়াসলি কিছু বলতেছে আমাকে। তখন হ্যাঁ বাসা একটাই মোবাইল ছিল, সেটা আমার আঙ্কেলের মোবাইল ছিল, যে আমি যে ঢাকাতে ফোন করে ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবো বা আমার মাকে বলবো এই ব্যাপারটা যে এরকম কিছু হচ্ছে বা ওরা বলতেছে। তো এরকম কোনো প্রসেস ছিল না ওই মুহূর্তে আমার কাছে। তো আমার যে সৎ ভাই আছে ও তার 4-5 দিন পর আবার চাকরি যেন তা বলতে পারছিলাম না, আমি ওর সাথে বলছি যে যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেলো তার যাওয়া পড়বে না ঢাকাতে, তো আমি কয়েকদিন মার কাছে থেকে আসি। তো বললো যে ঠিক আছে তাহলে চলে আসবি না বা তোর আঙ্কেল গেলে চলে আসবি এরকম বললো। তো আমি যাওয়ার পরে আমার মাকে ব্যাপারটা আমি প্রথম বলছি, আমার মাকে বলার পর আমার মা বিশ্বাস করেনি ব্যাপারটা।
বিশ্বাস করেনি?
এটা না বিশ্বাস করার মতোই কথা,
এটা অ্যাবনর্মাল কথাবার্তা, কেন কিভাবে বিশ্বাস করবে? ইনফ্যাক্ট আমাদের কতজন শ্রোতা বিশ্বাস করছে সেটাও একটা প্রশ্ন,
যে সে কথাটা বিশ্বাস করেনি, বিশ্বাস করার না। তো তখন আমি বললাম আমার বাবার কাছে, মানে সরাসরি বলিনি ব্যাপারটা বাবার কাছে, কিন্তু মার কাছে সরাসরি বলছি আমার বাবাকে মানে আকার ইঙ্গিতে বুঝিয়েছি আমি
যে আমার খালু আমার সাথে এরকম করছে।
তো আমার বাবা বোঝার পর বললো যে, তারপর আমি আমার সৎমার কাছে ব্যাপারটা বললাম, তো আমার সৎমা বললো যে হতেও তো পারে, ঠাকুরে পাঠায়ও না, এটা আমার সৎমা বলতেছে আমার বাবাকে, হতেও পারে এটা, পাঠায়ও না, ওইখানে থাকুক। তোমার বাবা বললো যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, যে তারা আমাকে বিলিভ মানে কোন রকম ভাবে তারা আমাকে মানে বিশ্বাসই করতে চায়নি। তো বললো যে এগুলো সব ওর বানানো কথা, মিথ্যা কথা, ওর খালু মানে কি হয়, ওর আমি তো সেখানে, ওর বাবাই তো সেটা, আর ওর আন্টি তো মারমূর্তি, ওর কথা তুমি বিশ্বাস করতেছো, ওর ভাগাত থাকবে কারণ এগুলো বলতেছে। তো যেহেতু বিশ্বাস করে নাই, তখন আমাকে পরদিন সকালে চিটং পাঠিয়ে দিবে, চিটং পাঠিয়ে দিতে তো তখন বাজে রাত 11:30, 11:30 বাজে আমি বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে বের হয়েছি, আমার সাথে তখন 50 টাকা ছিল। তো একটা ডাক্তারের দোকানে গিয়ে মানে জিজ্ঞাসা করলাম সবচেয়ে পাওয়ার কোন ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট। তো বললো যে ট্যাবলেট আছে 100 পাওয়ারের। তো বললাম এটা খেলে কি হয়, যদি বললো যে আমি স্যার 10টা খেলে কি হবে, ওই ছেলেটা জিজ্ঞাসা করলাম যে ছেলেটার দোকানে বসা ছিল, তো বলতেছে যে যদি 10টা খান তাহলে কি হবে। আমার বাসার সামনে স্কুল ছিল, এটার নাম হচ্ছে ধনিয়া একই উচ্চ বিদ্যালয়, তখন মানে আমি ওই স্কুলে ছাত্রী ছিলাম। তো বললো পরদিন আর কি হবে, মসজিদে বলবে যে স্কুলের একজন ছাত্রী সুইসাইড করছে, তাও ঘুমের ট্যাবলেট খেয়ে। তো এই কথা বলার পর আমি চলে আসছি, চলে আসছি, আসার পরে মানে ঘুমের ট্যাবলেটটা হাতের মধ্যে ছিল, তো বাথরুমে গেছি, বাথরুমে যাওয়ার পরে চিন্তা করতেছি যে কি করবো, যে আমি যদি ওইখানে যাই তাহলে দেখা যাবে যে আমার সর্বোচ্চ সব কিছু হারাবো আমি, আর তার থেকে মানে সুইসাইড করা অনেক ভালো। তো আমি করলাম কি মানে ওইটা জানার পর হচ্ছে 10টা ট্যাবলেট খেলে আমি মানে আমার মৃত্যু হতেও পারে, তো তখন আমি 10টা ট্যাবলেট পুরোটা খাই ফেলছি, 100 পাওয়ার হলে 10টা ট্যাবলেটের পার হচ্ছে 1000 পাওয়ার। তো খাওয়ার পরে আমার 10 মিনিট পরে আর কোনো সেন্স ছিল না। তো আমাকে মানে যখন আমার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর আমি সবচেয়ে মানে অবাক হয়ে যাই যখন দেখলাম যে আমি চিটং আমার রুমে আমি শোয়া,
ও মাই গড,
যে আমাকে সে ঘুমের ঘরে চিটং নিয়ে আসছে, নিয়ে আসছে। তো তখন থেকে শুরু হয় মানে আমার আঙ্কেল ড্রিঙ্কস করে আসে, আসার পর প্রতিদিন এরকম ড্রিঙ্কস।
আপনাকে এই যে আপনি 10টা ট্যাবলেট খেয়ে আপনি এরকম অবস্থায় থাকলেন, আপনাকে ডাক্তারের কাছে নেয়নি?
না,
আপনার তো ক্ষতি হয়ে যাওয়ার কথা, ভয়াবহ রকমের ক্ষতি হয়ে যাওয়ার কথা। ওভাবে আপনাকে ফেলে রেখেছিল ওখানে, মানে হাউ, কেন এই অ্যাটিটিউড করবে আপনার সঙ্গে?
আমি আজ পর্যন্ত জানি না যে কেন করছে, যে আমার সাথে মানে আমার তারও দুইটা বোন আছে, ওদের সাথে কেন করা হয়নি।
আমরা শ্রোতা আপনাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই এই গল্পে। আপনারা নিশ্চয়ই বিথির গল্প মনে আছে Hello8920-তে, যে তারা ভাইদের দ্বারা নির্যাতিত হয়েছিল এবং এখানে এসে অকপটে নিজের ভাইয়ের গল্প বলে গিয়েছিল এবং তার ছোট বোনের জন্য সাহায্য চেয়েছিল। আমরা তখন বিশ্বাস করেছিলাম যে পৃথিবীতে এটাই সবচাইতে বড় ধরনের দুর্ঘটনা। আজকের গল্পটা কোন দিকে যাবে আমরা জানি না, তবে সেই গল্পটা আমাদেরকে আমাদের বিশ্বাসের শক্তিটা অনেক বড় বাড়িয়ে দিয়েছে যে মানুষ কোনো খারাপ কিছু যদি করতে চায় সেটার পরিসীমাটা আকাশ সীমা পর্যন্ত। যাই হোক, আপনি দেখলেন যে আপনি চিটাঙ্গে যেখানে আপনার খালের বাসায় যাওয়ার কথা ছিল আপনার সেইখানে গিয়ে এবং আপনি সেই বেডে। ওকে, তারপর
তারপরে মানে ওই আমার আন্টি ড্রিঙ্কস করে আসে বাসায়, আসার পর আমার আন্টি বললো যে একা একা কেন করতেছেন, মানে এটা তো বাসা আনলে আমরাও তো করতে পারি। তো আমি জাস্ট ফান হিসেবে মনে করছি যে কি আমার আঙ্কেলকে ড্রিঙ্কস করবে নাকি, তা বাসায় এনে। আর আঙ্কেল ছিল একজন হাজি, হ্যাঁ, হসপিটাল আসছে।
পেশায় কি করতো উনি?
তার পেশা ছিল ইম্পোর্ট এক্সপোর্ট।
আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্ট করতো, ওকে। তারপর
তো আন্টির কথা মতো আমার আঙ্কেল পরদিন একটা বোতল নিয়ে আসে বাসায়। আনার পরে আমি আমার আন্টি আমার আঙ্কেল মানে ওই প্রথম আমার লাইফে ড্রিঙ্কস করা,
ক্লাস 10 এ।
তো ড্রিঙ্কস করছি, করার পরে কতটুকু খাইছি মনে নেই, পরে মানে যা শুয়ে পড়ছি মানে সেন্স ছিল আমার, শুয়ে পড়ছি গিয়ে। তো সেই দিন রাতে ফার্স্ট আঙ্কেল আমার রুমে আসে, আসার পর সে আমার পাশে যে শুনছে তাও আমি বুঝতে পারছি, আমার পাশে আমার আঙ্কেল শুনছে কিন্তু আমার গায়ে টাচ করেনি। সেদিন সে গায়ে টাচ করেন, তো অনেকক্ষণ শোয়া ছিল, অনেকক্ষণ শোয়া ছিল। আমার আঙ্কেল ভাবছে হয়তো আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু আমার আঙ্কেল পাশে শোয়ার পরে আমার ঘুমটা ভাঙছে, মানে ঘুম ছিল না, মানে তন্দ্রা তন্দ্রা ভাবছি এরকম, তো ঘুম আসবে আসবে এরকম। তোমার আঙ্কেল যখন পাশে এসেছে তখন আমি টের পাইছি আমার আন্টি আসছে, আসার পর ফিস ফিস করে কি বলছে সেটা আমি জানি না, মানে বুঝতে পারি না যে কি বলছে। তার কিছুক্ষণ পর আমার আঙ্কেল আবার চলে গেল, চলে যাওয়ার পরে তারপর দিন আবার আসছে, মানে এরকম সপ্তাহখানি চললো, প্রতিদিন মানে প্রতিদিন জিনিস করতে হবে। তোমার লাস্ট আমি একটা পর্যায়ে মানে বিরক্ত হয়ে গেছি যে এটা কি, একটা মানুষ কতক্ষণ এটা খেতে পারে। চতুর্থ দিন যেদিন আনছে সেদিন মানে আমি ওকে ডিনাই করছি যে আমি খাবো না এটার। কেন খাবি না আমি কি প্রশ্ন, কেন খাবি না, আমার কাছে ভালো লাগে না, আমি খাবো না। তো বলতেছে যে আমরা খাইতেছি না, আমি কেন খাবো না, আমার কাছে ভালো লাগে না, আমি খাবো না, কারণ এইটা খাইলে দেখা যাচ্ছে আমি ঘুমেছি করতেছি, তারপর দিন 10টা 11টায় ওই সময়টা আমি স্কুলে যাওয়া হইতেছে না।
আপনি কি ফিল করতেন ওই সময় খাওয়ার পরে?
এটা খাওয়ার পরে কি ফিল করতাম যে আমার লাইফে একটা চরম দুর্ঘটনা আসবে,
আপনার এই টেনশনটা কাজ করতো?
এটা এটাই কাজ করতো, আর আর এতটুকু মানে পর্যাপ্ত পরিমাণে আমি খেতাম যতটুকু পারবো, যাতে আমার সেন্স আমি মানে না হারাই।
ওকে, মানে সেন্সটা যেন থাকে। হুম, ওরা আপনাকে একেবারে সেন্সলেস করতে চাইতো, রাইট? ওকে,
দেখা গেছে যে মানে প্রথম একটা 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 বোতল আনছে, আনার পর যে একটা বোতলে টোটাল ই হচ্ছে তিনটা করে হয় আমারটা খাওয়ার পর দেখা গেছে আংটিও তো আমাকে খাচ্ছে, বসে একটু খাই ফেললো আমারটা, আমার আনছিও একই কথা আমারটা একটু খাতো। তো মাঝে মধ্যে দেখা গেছে যে আমি রান্নাঘরে নিয়ে ফেলাই দিয়ে আসছি, ওরা কথা বলতে শুধুর মতো তো রান্নাঘরে নিয়ে ফেলাই দিয়ে আসছি। পঞ্চম দিনে রাত্রির দিন, পঞ্চম দিন রাতে আমার আন্টি বলতেছে, আমার বাবার নাম হচ্ছে মালিক, তো আমার বাবার নাম ধরে বলতেছে যে বর্ষার বাবার জন্য আজকে না মালিকের জন্য আজকে আমার এই অবস্থা, আমি প্রেগনেন্ট হচ্ছি না। তো আমি মনে মনে প্রতিজ্ঞা করছি যে আমি মালিকের মা পাই, বোন পাই, মেয়ে পাই, যাকেই পাই আমার হাজবেন্ডের কাছে রেখে ওইখানে ওরে প্রেগনেন্ট করবো এবং সে বাচ্চা নিয়ে নেবো। আর তখন এই মানে এ ব্যাপারটা তোমার পুরোপুরি বুঝে যায় যে আমার উপরে সেটা হবে, যেহেতু এরকম করতেছিল। তো ওই দিন মানে দেখা গেছে যে এতটাই খাইছি যে ভয় করতেছিল যে পারবো কিনা, আমি আমার টাকা দিতে পারবো কিনা,
সেন্সটা থাকবে কিনা।
তো ওই দিন কিছু হয় নাই, তার মানে লাস্ট যেদিন, ওই দিন ওরা মানে তিনটা বোতল আনছে, ওরা আনছে তিনটা বোতল আনছে, আনার পরে আমার একটা দিল, আমি একটা আর তার একটা, তো বলতেছে যদি পুরো বোতল শেষ করতে না পারো তাহলে এই বোতলের দাম দিয়ে উঠতে হবে। তো আমার আন্টি বলতেছে বর্ষা দিয়ে কোথা থেকে, তো বললো যে বর্ষাটা না আমি দিয়ে দিলাম যদি না পারে। তো ওই দিন মানে ওই পুরোটা আমি খাইছি।
আমি একটু থামাচ্ছি, এই যে আপনি এর আগের দিন বেশ কিছুদিন ধরে খাচ্ছেন, আপনার খালুত আপনার রুমে আসতো, উনি সেই সময় কি ধরনের আচরণ করতো আপনার সঙ্গে? চেষ্টা করতো কোনো কিছু করার?
না, কোনো কিছু চেষ্টা করতো না, এমনি গায়ে হাত দিয়ে শুয়ে থাকতো।
ওকে,
আর মানে সে যখন গায়ে হাত দিত তখন মানে আমি একটা ই করতাম যে আমি ঘুম, বা দেখা গেছে মানে গায়ে হাত দিতে বলতে মানে আগে তো অন্য কোনো খারাপ কোনো জায়গায় হাত দিত না, পেটের উপর হাত দিতে এই পর্যন্ত শুয়ে থাকতো। তো লাস্ট যেদিন মানে আমার সাথে ঘটনাটা ঘটবে, তো সেদিন মানে
আমি তো চরম সুযোগ পেয়েছিলাম। লেট মি আস্ক ইউ ওয়ান থিং, সেটা হচ্ছে আপনি তো জানেন যে ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে, আপনি আগে থেকেই জানেন, সো আপনার মাঝখানে অনেক বড় একটা সময় পেয়েছেন, আপনি ইচ্ছে করলে পালিয়ে যেতে পারতেন, আপনি ইচ্ছে করলে একটা বাসা থেকে পালিয়ে অন্য কোথাও চলে যেতে পারতেন, ওয়াই ডোন্ট ইউ ট্রাই?
আমি তখন আসছি যে আমি কোথায় যাবো পালায়, আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করতেছে না।
এক্স্যাক্টলি,
যার ফ্যামিলি তো আমাকে বিশ্বাস, আমি মানে এখান চিটং থেকে পালা কোথায় যাবো, ঢাকা তা মার কাছে, মানে তারা তোমাকে বিশ্বাসই করতেছে না যে এই ধরনের ঘটনা আমার সাথে ঘটবে, বা তারা করতেছে, তাদের ধারণা যে আমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছি তাদের সাথে।
সৎমা তো বিশ্বাস করে নাই, সৎমার কাছে জায়গা করতে পারতেন, সৎমার কাছে থাকতে পারতেন
না, রাখতো না আমাকে, কারণ আমার বাবাকে আমার যে দিমা প্রচন্ড বিশ্বাস করে, ভালোবাসে, ভয় পায়, মানে সে যা বলে তাই। একটা পর্যায়ে তো মানে যেদিন লাস্ট মুহূর্তে মানে সাত দিনের দিন, মানে আমি পুরো সেন্সিং এটা আমি জানি যে আমি আমার রুমে কি হয়ে গেছে তাও আমি জানি না, কিন্তু মানে খাওয়ার আগে আমি, কারণ আমি জানি যে আজ কিছু একটা হবে, যেহেতু তিনটা বোতল আজকে আনছে, তো দুর্ভাগ্য যে আমি কিছুই বুঝিনি, বুঝি নাই বা কোনো রকম কোনো অনুভূতিও নাই। মানে দুই মাস পরে দেখলাম যে পিরিয়ড যেটা মেয়েদের এটা বন্ধ হয়ে গেছে, আমার বন্ধ হয়ে গেছে, তো তখনও বুঝতে পারছিলাম না যে আমার পিরিয়ড কেন বন্ধ। তো আমি আমার যে সৎ বোন আছে ও তো ওর তখন বিয়ে হয়েছে নতুন, বিয়ে হয়েছে, ও প্রেগনেন্ট, তো ভাবলাম যে ও যেহেতু প্রেগনেন্ট তাহলে আমি যদি প্রেগনেন্ট হই তাহলে অবশ্যই বলতে পারবে। তো জিজ্ঞাসা করলাম আচ্ছা মেয়েদের কি পিরিয়ড বন্ধ হয় কখনো, তো বললো যে হ্যাঁ মাঝে মধ্যে বন্ধ হয়, দু এক মাস এরকম বন্ধ থাকে এটা। তো বললো কেন কি না, এমনিতেই তিন মাস চলে গেল কোনো কিছু হচ্ছে না, তো কী করবো, কার কাছে বলবো ব্যাপারটা আমি, তো যেহেতু এটার জন্য দেয় আমার আঙ্কেল, অবশ্যই সে জানে। তখন মানে আমি আমার আঙ্কেল সেদিন মানে নিজের থেকে বলছি যে আজকে আমি হিম করবো, তো আঙ্কেল আমার দিকে তাকিয়ে গেছে অনেকক্ষণ, তাকিয়ে আমি বলছি ঠিক আছে আনবো, তো সে আনছে। আনার পর আমার কথা হচ্ছে যে মানে ওই মানে স্বাভাবিক অবস্থা, তাকে আমি ব্যাপারটা বলতে পারবো না যে আমি প্রেগনেন্ট বা আপনি আমার সাথে কিছু করছেন কিনা, এটা বলতে পারবো না। তো দেখা গেছে যে একটু অ্যাবনর্মালি ব্যাপারটা বলতে হবে তাকে আমার। খাওয়ার একটা পর্যায়ে যখন আমার আন্টি বাথরুমে গেছে, তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনি আমার কাছে সত্যি কথা বলবেন, তো বললো যে হ্যাঁ বলবো, কি হয়েছে কি আপনি কাছ থেকে কিছু করছেন? তো সে আমার দেওয়ানক্ষণ তাকাই, তাকানোর পরে সে মানে হ্যাঁ না কিছুই বলতেছে না, তো কেন কি সমস্যা, আমি হচ্ছে আমি প্রেগনেন্ট। তো আমার আঙ্কেল তখন বললো যে সে শুধু হ্যাঁ বললো, সে হ্যাঁ বলার পর আমি আমার রুমে চলে গেছি, তো আমার আন্টিরও হয়তো ব্যাপারটা আমার আন্টি বলছে যে বর্ষা প্রেগনেন্ট, তো এটা যখন বলছে তো আমার আন্টি জানে কিনা তা আমি জানতাম না, জানতে জানি কিনা। তো চার চার পাঁচ দিন পর আমি মানে আমার ঘুম ভেঙে গেছে, এমনি শুয়েছি শুয়েছি, আমার আমার উঠছিল ডাইনিং টেবিলটা, আন্টি নাস্তা খেতেছে, আন্টি বলতেছে যে আমরা যেটা প্ল্যান করছি সেটা তো হয়েছে, কিন্তু যখন বাচ্চাটা যখন প্রসব করবো কি দেবে এই বাচ্চাটা? আমার আঙ্কেল বলতেছে যেহেতু ওর বিয়ে শাড়ি হয়নি অবশ্যই দিয়ে দেবে, আর এটার জন্য ওর কিছু একটা আমরা দেবো। তখন আমার আন্টি বলতেছে যে আপনি তাহলে একটা কাজ করিয়েন, ওর জন্য খুব ভালো একটা ছেলে দেখেন যাতে আমরা ওর বিয়ে শাড়ি দিতে পারি। তো আমার আঙ্কেল কিছু আঙ্কেল অফিসে চলে গেছে, তো আমি তখন মানে পুরোপুরি শুয়ে গেলাম যে আন্টি ব্যাপারটা জানে এবং আমার আন্টির প্রশ্রয়ে আমার আঙ্কেল আমার রুমে আসছে।
একটা জিনিস খটকা লাগবে সবার কাছে, সেটা হচ্ছে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার শারীরিক অবয়ব চেঞ্জ হয়, তারা যে প্ল্যানটা করেছে আপনাকে প্রেগনেন্ট করে আপনার কাছ থেকে বেবিটা নিয়ে নিবে, এখন কথা হচ্ছে যে আপনি যে অবস্থায় আপনার শরীরের যে চেঞ্জটা হতো সেই অবস্থায় কি আপনি নিঃসন্দেহে যে কোনো জায়গায় তাদের এগেনস্টে ক্লেম করতে পারতেন, বা আপনার ফ্যামিলি যে আপনাকে বিশ্বাস করতো না সেটা আপনি দেখায় বলতে পারতেন যে দেখো আমার কি করেছে বা কি অবস্থা, এরকম সুযোগ তো ছিল
না? আমাকে মানে আমি এটা মানে সাত মাস পর্যন্ত আমি মানে গর্ভে ধারণ করছি।
ওকে, যাই আমরা সিরিয়ালে যাই, গল্পে একের পর এক কি হয়। তারপর
তো যখন তিন মাস তো আমি আমার আঙ্কেল বাসা আসার পরে আমি তখন জানলাম যে আমার আন্টি ব্যাপারটা সম্পূর্ণ জানে এবং ওর পোস্টে এটা হয়েছে, কারণ একজন ওয়াইফ যদি তার হাজবেন্ডকে পোস্টে না দেয় সন্ধ্যা একটা মেয়ের কাছে কখনই আসতে পারে না। তো তারপর কাউকে কিছু বলি না, চুপচাপ থাকি। তো মানে আমি শুধু মানে আমার যখন আমার আঙ্কেল বাসে আসে তখন আমি শুধু থাকি যে তার মোবাইলটা আমি কখন নিব, যে যখনই হোক আমার মাকে আমি ব্যাপারটা বলবো বা বলবো তুমি আসো এখানে আসে দেখা যাও আমার কি অবস্থা। তো যখন রাত্রেবেলা মোবাইলটা চার্জে রাখতো আমি চার্জে ঠিক আনার পরে দেখতাম যে এটার মধ্যে কোনো সিম কার্ড নেই, যে আমি যে এরা ওরা বুঝতে পারছে যে আমি অবশ্যই ব্যাপারটা জানাবো।
বাইরে কোথাও যোগাযোগ করবো? আপনি সারাদিন বাসার মধ্যে বন্ধ করে রাখতো ওরা? আপনাকে স্কুলে কোথাও ভর্তি করেনি?
ভর্তি করছি কিন্তু যাওয়া হয়নি আমার।
আপনাকে যেতে দেয়নি কখনো?
যেতে দেয়নি কখনো, বাসা মধ্যে ছিলাম। তো আমার চার মাস হয়ে গেছে, চার মাস যখন হলো তখন আমি আঙ্কেল কে বলতেছি যে আপনি যদি এটার কোনো ব্যবস্থা না করেন তাহলে আমি সুইসাইড করবো, সুইসাইড বুঝেন আমি সুইসাইড করবো। তো আমার আঙ্কেল বলতেছে যে সমস্যাটা কি, তোমার আঙ্কেল তোমার আঙ্কেল কাছে থাকবে তাই না, দিয়ে দাও। তা আমি বলছি যে না আমি দেবো না, এটা আমি আমি এটা জন্মই দিব না, আপনি যা মানে যা করার একটা কিছু করেন তা না হলে কিন্তু আমি এইখানকার সবারই ব্যাপারটা বলে দিব। আপনি কি চাচ্ছেন যে আপনার মান সম্মান এখানটা হারা যাক, কারণ তার খুবই সম্মান করতে সবাই এখানে। তো আঙ্কেল হয়তো একটু ভয় পায়, ভয় পাওয়া যাওয়ার পর বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। দেখো তো সে রাত্রে আসার পর আমার জন্য দুটা ট্যাবলেট নিয়ে আসছে যে প্রেগনেন্সি লস্ট হওয়ার জন্য, তো নিয়ে আসছে আনার পর সে মানুষটা দিচ্ছে, তারপর বলে তুমি আঙ্কেল তো না দেখে এটা বলছে যে তুমি আঙ্কেল না দেখে তুমি দুইটা আজকে একটা খাবা রাতে কালকে রাতে একটা খাবা।
তখন আপনার প্রেগন্যান্সির কত মাস চলছিল?
চার মাস।
ওকে,
চার মাস চলতেছে, তখন খাওয়ার পর দেখলাম যে কোনো কিছুই না। তো আঙ্কেল আবার আবার ব্যাপারটা বললাম যে কিছুই হয়নি, তো বললো যে তখন আমার কাছে মনে হলো যে এটা হয়তো তাহলে আমার আঙ্কেল ওই ধরনের কিছু আনেনি, এমনিতে হয়তো অন্য কোনো ট্যাবলেট আনছে সেটা। তো একদিন নিচে গেছি আমি, দোকানে পাঠাইছি আঙ্কেল আমাকে কি জন্য মানে দোকানে পাঠাচ্ছি, পাঠানোর ওই ট্যাবলেটের ইটা খোসাটা আমি নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পর ডাক্তারে দেখলাম যে এটা কিসের ট্যাবলেট, তো বললো যে এটা কে খেয়েছে। ডাক্তার বলছে এটা কে খেয়েছে, আমি তোমার আন্টি, এটা তো প্রেগনেন্সি নষ্ট হওয়ার ট্যাবলেট, সে কি এটা জেনে খেয়েছে না না জেনে খেয়েছে? আমি না জেনে খেয়েছে সে, কিন্তু মানে তার তো কিছু হয়নি এর জন্য মানে আমি মানে তাকে জিজ্ঞাসা আমার বলছে জিজ্ঞাসা করার জন্য। তো আমি তো হচ্ছে না কেন, তাহলে তো পিরিয়ড হওয়ার কথা হয় না। তারপরে ছয় মাসে পড়ে গেল, পাঁচ মাস ছয় মাসে কেটে গেল, তারপরে সে আরেকটা ওষুধ এনে দিছে, সেটাও কোনো কাজ হয়নি। তারপরে মানে কি করবো এই মুহূর্তে, আমি তার আমি শুধু আমার আঙ্কেলকে প্রেশার ক্লিক করি, কারণ আমি আঙ্কেল কোনো কথাই বলি না, মানে ওই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা তার সাথে বলিনি কখনো। আঙ্কেল যখন বেশি প্রেশারে পড়ে গেছে আমার উপর যে আমি আপনি যদি মানে এই কয়েকদিনের মধ্যে কিছু না করেন এটা মানে তখন মানে আমি যে প্রেগনেন্ট আমি মানে বুঝতেছি বোঝা যাচ্ছে মানে দেখে বোঝা যাচ্ছে যে আমি প্রেগনেন্ট, যে সাত মাসে পড়ে গেছে। তো তখন বললাম যে আপনি যদি কিছু না করেন তাহলে আপনি কি আপনি অবশ্যই চান না যে আপনি এখান থেকে মানুষগুলো হারাক, আর এখানে সবাই দেখতে চান কিন্তু বাসা থেকে বের হই না, বা আপনার অনেক কিছু একটা বলবেন পারবেন না আমি যাবো তাই কিন্তু হবে। তো আমার আঙ্কেল বললো কি আন্টি আন্টির সাথে ব্যাপারটা শেয়ার করছে, শেয়ার করার পর তো আন্টির একটা বান্ধবী ছিল নাম রাবিয়া, মেয়েটা চিটনে ছিল, তো ওই রাবিয়ার কাছে ব্যাপারটা রাবিয়াকে ফোন করছে, ফোন করে বলছে যে রাবিয়া তো একটু বাসায় বসাতে একটা অঘটন ঘটায় ফেলছে, এখন যেহেতু আমার এখানে আছে আমার এই ব্যাপারটা দেখতে হবে, এটা আমার আন্টি বললো। তো আন্টি আমার বললো যে ভুলিয়ে যাতে রাবিয়া না জানে যে ব্যাপারটা কি, তুই বলবি তুই ঢাকা একটা ছেলেকে প্রেম করছিস ওইখানে ওর সাথে ছিলি তখন তুই প্রেম হয়েছিস, এটা আমার শিখাই দিল। তো রাবিয়া আন্টি আসছে, আসার পরে রাবিয়া আন্টির কাছে সব ব্যাপারটা মানে আন্টি বলছে, তো বলার পর রাবিয়া আন্টি বললো যে বর্ষা তুমি শিক্ষিত মেয়ে তুমি ভুলটা কীভাবে করলা, তো আমি চুপচাপ কিছুই বলিনি। তো সে আমার নিয়ে গেল একটা মহিলার কাছে, মানে সে এই এগুলোর কাজ মানে এই অ্যাবর্শন, হ্যাঁ অ্যাবর্শন করতে পারে, তো সেখানে নিয়ে গেল। তো সে আমাকে একটা বেডি শোয়ালো, শোয়ানোর পরে সে পেটে হাত দিল, পেটে হাত দিয়ে বললো যে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, তার 3 মাস থাকলেই তো হয়, কেন ফালাবা, সেটা আমার বলতেছে। তখন রাবিয়ানকে আবার আমার বললো যে ওইখানে যদি প্রশ্ন করে তোমার হাজবেন্ড কই, তাহলে বলবা যে তোমার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, এই জন্য তুমি বাচ্চাটা রাখতেছো না, নষ্ট করে ফেলবা। তো সে বলতেছে যে 7 মাস হয়ে গেছে রেখে দাও, 3 মাস পর এমনি হবে। তখন আমি বললাম যে না আমার হাজবেন্ড একটা বিয়ে করছে, এই জন্য আমি রাখবো না। তো রাবিয়ান কি বললো যে যেভাবে হোক মানে নর্মালি করতে হবে। তো মহিলা বললো যে 7 মাস হয়ে গেছে কি নর্মালি করে আমরা, আর যদি নর্মালি করে দেখা যাবে যে ও ও একটা সমস্যা হবে। তো বলতেছে না নর্মালি করাতে হবে, কারণ যদি সিজারে করাতে যাই ও মানে সিজার করাবে না, কারণ আমি আনম্যারিড, এটা তো আর ওই মহিলা জানে না। তো বলছে না সিজারে করাবে না, যেভাবে হোক নর্মালি করান এটা। তো বলতেছে যে না নর্মালি আমাদের পক্ষে সম্ভব না, তাহলে তুমি অন্য কোথাও নিয়ে যাও, যদি নর্মালি কেউ করতে পারে সেখানে নিয়ে যাও, যেহেতু 7 মাস হয়ে গেছে মানে আর 3 মাস সেখানে একটাই ছিল যে নর্মাল হতে, কিন্তু হ্যাঁ আর 7 মাস যেহেতু এটা নর্মাল কি হবে হয়
2 মাস বা 3 মাস, হ্যাঁ ঠিক আছে।
তো বলতেছে যে ঠিক আছে, তো ওইখান থেকে আমার নিয়ে আসা পড়ছে, যেহেতু সে করবে না সে রিস্ক নিল না। তারপর আমাকে আবার বাসায় নিয়ে আসছে, বাসায় আনার পর আমার আন্টির সাথে রাবি আন্টি কথা বললো যে আপা ওরা করতে চাচ্ছে না নর্মালি করবে, সিজারি বলতেছে। তখন আন্টি বলতেছে এটা কিভাবে সম্ভব, ও তো আনম্যারিজ, তো এই সিজারে একটা দাগ থাকবে কাটা দাগ, তখন ওর হাজবেন্ড কি বলবে যে কাটা দাগটা, আর সিজারে সিজারটাই আলাদা থাকে। তো তখন আন্টি বললো ঠিক আছে, মানে রাবি আন্টি বলতেছে যে আমি দেখি আমার একজন আছে আমি ওইখানে একটু ফোন করে দেখি। তো সে একটা মহিলাকে ফোন করছে, তো মহিলা বললো যে ঠিক আছে নিয়ে আসো, নিয়ে গেছে মানে সেটা লালখান দিদি বাজার বলে স্ট্রং ওইখানে নিয়ে গেছে, আমাকে নিয়ে গেছে একটা হিন্দু মহিলা। তো ওই হিন্দু মহিলার বাসায় নিয়ে যাওয়ার পরে তো সে আমাকে দেখলো, দেখার পর এক সে একই কথা, 7 মাস হয়ে গেছে কেন ফলাবা রেখা দাও। তো বললাম যে না তোমার আন্টি বলতেছে যে না ওর হাজবেন্ড আরেকটা বিয়ে করছে আর ই করবো না, ওর কাছে রাখবো না, ডিভোর্স দিয়ে দিবে, তো ওর বাচ্চা দেখে কি করবে, এর জন্য ফেলাই দেবে। তো ঠিক আছে, তারপর মানে যে অ্যাবর্শন করবে যে মহিলা মানে যে ডাক্তার মেনি, সে মহিলা আসলো, আসার পর আমাকে আরেকটা বেডি নিয়ে গেলো, বেডি নিয়ে যাওয়ার পরে অ্যাবর্শন করলো, অ্যাবর্শন করলো, অ্যাবর্শন করার পরে সে
আমি তো ভাবতে চাই আপনার ওই সময় কিছু মেমোরি আছে যদি আমার সাথে শেয়ার করেন, কি হয়েছে আপনার সঙ্গে?
না একদম ডাক্তার কে সাথে কি করতে পারে
এক্স্যাক্টলি, আমি জানতে চাচ্ছিলাম যে সেই সময় কি আপনি সেন্সলেস ছিলেন?
না
কারণ ওই সময়টা তো বেবি আলটিমেটলি, সো আপনার
না সাথে সাথে বেবিটা হয়নি।
ওকে কি করছিল তাহলে
তখন? মানে তারা ওই কি ছুরি কাছে অনেক কিছু নিয়ে আসছে, আনার পর একটা ছোট্ট একটা বেডি নিয়ে গেলো, আমাকে নিয়ে যাওয়ার পর একটা আয়া ছিল, আয়াটারও বললো জোর। তো
ভয় লাগছিল না যে আপনার শরীর থেকে কিছু একটা বের করছে এবং এত
বড়? তখন মানে শুধু ব্লাড বের করছে, শুধু ব্লাড বের করছে, তো 24 ঘন্টার মধ্যে নর্মাল ডেলিভারি হবে।
ওকে ওকে ওকে,
মানে 24 ঘন্টার মধ্যে মানে ব্লাড গুলো আগে বের করে ফেলছে। তো মানে তখন ওই যখন ব্লাড গুলো বের করতেছে তখন মানে প্রচন্ড ভাবে মানে পেন হচ্ছিল, তখন আমি বলতেছি যে আমি বাচ্চাটা নষ্ট করবো না, আমি রাখবো, আপনারা আমাকে ছেড়ে দেন আমি রাখবো। তো মহিলাটা মানে যে ডাক্তার সে বলতেছে আমি চিল্লাবো না বের করে দেবে, কিন্তু তারপর ওই মানে ব্লাড গুলো বের করছে, ব্লাড গুলো বের করার পরে সাথে সাথে শরীরের মধ্যে জ্বর চলে আসে, প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর আসে। তো বলতেছে যে ঠান্ডা পানি দিবা না গরম পানি দিবা, ওই ডাক্তার আয়াটাকে বলে গেল ঠান্ডা পানি দিবা না আই করবা। তো আমাকে এভাবে রেখে ওটা চলে গেছে, চলে যাওয়ার পরে যে রাবি আন্টি ছিল সে বলতেছে যে বসা থাকো আমি সকালে আসবো, তোমার কোনো সমস্যা? আমি বলছি না আমার কোনো সমস্যা নেই। তো আর রাবি আন্টি জিজ্ঞাসা করলো যে কখন হবে এটা, তো বললো যে 24 ঘন্টার মধ্যে যদি হয় তাহলে তো ভুলি, আর না হলে সিজার করতে হবে ওর, রাতে প্রচন্ড জ্বর, একটা ইঞ্জেকশন দিয়ে গেল আমাকে, দুইটা ইঞ্জেকশন দিয়ে গেছে, বলছে যে তোমার যখন ব্যথা হবে তখন তুমি আমাকে ডাকবা। ওই ডাক্তার মহিলাটা বললো যে ব্যথা হতো আমাকে মানে ডাকবা, আর 24 ঘন্টার মধ্যে অবশ্যই এটা নর্মাল হয়ে যাবে। তো তার 24 ঘন্টা পার হয়ে গেছে, তারপর দিন মানে সন্ধ্যাবেলা অ্যাবর্শন করছে আমাকে, তো যখন দেখছে যে হচ্ছে না, তো আমাকে এসে জিজ্ঞাসা করলো তোমার পেটে কোনো পেন হচ্ছে? আমি বললাম যে না পেটে কোনো পেন হচ্ছে না। মানে সে একটু চিন্তা করে গেল যে পেন হবে না কেন, তো তখন করলে কি মানে আমার যে বেবিটা হয়েছে সেই বেবিটাকে পুরো আস্ত বের করা নেই, ওটাকে কেটে কেটে বের করা হয়েছে,
যে
পুরো একটা ঘন্টা মানে পুরো এক ঘন্টা মানে আমি প্রচন্ড চিৎকার করতেছি যে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাবো, আমি আমার বেবিটাকে হওয়াবো, আমার বাচ্চাটাকে আমি দেখবো। তো মহিলাটা বলছে সেটা আগে মনে ছিল না, এখন কেন বলতেছিস? মানে অনেক খারাপ ব্যবহার করছিস তখন আমার সাথে। তো তখন শুধু আমার মাকে ডাকতেছি যে মা তুই আমার কি করলি যে চলে যাচ্ছ, যে ছোটবেলা থেকে তুই আমার কাছে রাখলি না, এখন আবার এরকম একটির মধ্যে ফালাইলি তুই আমারে। তো তখন মারে প্রচন্ড বেড়া করেছে, মা তুই একবার এসে আমার দেখা যা। তারপর যখন এক ঘন্টা পরে ওটা পুরোটা বের করছে, তখন মানে ডাক্তার তো চলে গেছে, আয়াকে আমার সামনে দাঁড়ানো, তারা বলতেছি যে আমার কি একটু বলবেন, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তো সে বলতেছে তোমার না খুব সুন্দর একটা মেয়ে হয়েছে তোমার মতোই দেখতে, এটা কেন ফালাইলা তুমি? তখন আমার কোনো ভাষা ছিল না যে আমি কি বলবো যে অ্যাকচুয়ালি এটা কি, আমি কি জোর তো কোনো বাবাই নেই, আর আমার সাথে কেন এটা করলো? এরকম আমি 15 দিন অসুস্থ ছিলাম। পরদিন না তখন তা কিছু পর রাবি আঙ্কে আসে, আসার পরে এসে আমাকে বললো যে বর্ষা হয়েছে? তো বললাম যে হ্যাঁ হয়েছে। তো বললো তাহলে চলো। তো সে আমাকে মানে আমি উঠে যে দাঁড়াবো এর ধরনের কোনো ইচ্ছিল না আমার, আমার হাত পা প্রচন্ড কাঁপতেছিল যে উঠা যে বাইরে বের হবো। তখন আন্টি বলতেছে তুমি দাঁড়াইতে পারতেছ না? বললাম যে আমার খুব কষ্ট হয়েছে দাঁড়াইতে। তো সে আমার ধুয়ে ধুয়ে বাইরে নিয়ে গেছে, বাইরে নিয়ে যাওয়ার পর সিঙ্গি করে বাসায় নিয়ে গেছে। বাসায় যাওয়ার পর দেখলাম যে আমার আন্টি সব কিছু তাকে ঠিক গোছায় রাখছে। তো গোছায় রাখার পরে আন্টি আমাকে বিছানায় শুয়েছে, শোয়ানোর পরে এখন রাবিয়ারে জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার, কি হয়েছে, ও এত অসুস্থ হয়েছে কেন? তো বলতেছে যে ছোট মানুষ না একটু অসুস্থ হবেই। তো বলতেছে যে কি হয়েছিল? তো বললো যে মেয়ে হয়েছিল শুনছি। তো বললো যে কেমন? তখন আমি তো রাবি আন্টি বলছি যে এটা কেটে কেটে বের করছে, সম্পূর্ণ করে বের করা নেই। তারপরে এরকম 15 দিন অসুস্থ বাসাতেই, অসুস্থ থাকার পরে
এর মাঝখানে আপনি আমরা বাড়িতে যোগাযোগ করেননি, বাড়িতে জানানো
যাওয়ার তো হয়ে গেছে, এখানে যোগাযোগ করে কি লাভ?
ইনফ্যাক্ট আপনার সাথে যে আচরণ গুলো করা হচ্ছে আপনি আপনার মাকে আপনার বাবাকে জানাননি? হোয়াটএভার ইট ইজ, সেই সময় তো আপনার সুযোগ ছিল জানানোর, আপনি জানাননি?
না, আমি 15 দিন অসুস্থ থাকার পরে ঢাকা আসছি। ঢাকা আসার পরে মা বলতেছে যে কি ব্যাপার তোর এমন দেখাই দিয়েছে, কারণ অনেক সুখাই গেছে আগের থেকে।
This track was downloaded from fusionbd.com.
কেমন যে রোগা রোগা লাগতেছে। তো তখন আমার কাছে কিছুই বলিনি, তো আমার আবার চিটংয়ে পাঠিয়ে দিবে তারা। তারপর মানে আমার আঙ্কেল ট্রেনে নিয়ে আসছে আমাকে, তো সে মানে আসার জন্য টিকিট কেটে রাখছে, না সরি আসার সময় আমরা ট্রেনে আসছি চিটং থেকে ঢাকায়। তো আঙ্কেল বলতেছে যে আমি তো কালকে চলে আসবো, তো তুমি আসবে না আমার সাথে? আমার কথা হচ্ছে আমি একবার ঢাকা যাই, তারপরে আসা না সেটা আমার উপরে। তো বললাম যে হ্যাঁ আসবো, কারণ এই কথা যদি এই মুহূর্তে না বলি তাহলে দেখা যাবে আমাকে আনবে না, সে যে কোনো একটা অজুহাত এসে আমাকে রেখে আসবো এখানে। তো বলে হ্যাঁ আপনার সাথে আমি চলে যাবো, এখান থেকে কি করবো? তো তখন কে বললো ঠিক আছে তাহলে আমরা আসার সময় বিমানে চলে আসবো, সেটা বললো আমাকে। তো সে চিটং থেকে বিমানের টিকিট কেটে রাখছে। তো তারপরে ঢাকা আসলাম, আসার পরে আমার আঙ্কেল বলতেছে যে আজকে থাকো, কালকে এসে আমি তোমার নিয়ে যাবো এখান থেকে। বললাম আচ্ছা ঠিক আছে। তো শুধু একটা রাতে পাচ্ছি আমার মার মানে কথাগুলো বলার জন্য। তো রাতের বেলা মা আমার আমি মার পাশে গিয়ে বসছি, তো মা আমার সাথে কথাবার্তা বলতেছে ওরা কেমন আচরণ করে, তার তো বোন, তার তো মানে সে তো কখন ধারণা করেন যে তার মেয়ের সাথে এই ধরনের বিহেভিয়ার করবে। তখন মার কাছে ব্যাপারগুলো বলি যে আমার সাথে এই ঘটনা করা হয়েছে মা। তখন দেখি মা খুব কান্না করতেছে যে আমি কার কাছে কিনলাম, এমন তো না যে আমার ঘরে ভাতের অভাব, টাকা পয়সার অভাব, মেয়েটাকে রাখতে পারতেছি না, কোনো কিছুই না, তোর ছেলে মেয়ে না বিধেয় আমি তোর কাছে দিছি আমার মেয়েটারে, আর তুই আমার মেয়েটা এরকম একটা সর্বনাশ করলি, মানে এটা কার কাছে? সে বলতেছে একা একা। তখন বলতেছে যে দেখি তুই যে 7 মাসে প্রেগনেন্ট ছিলি, তোর পেটের কি অবস্থা দেখি। তখন আমি মাকে দেখলাম, তো মা দেখে খুবই কান্না করতেছে যে এটা কি আমার আন্টির নাম শেলি, যে আরে শেলি এটা কি করলি আমার মেয়ের, কি আমার মেয়ের দুটি নষ্ট করে দিলি? তো তখন বলতেছে আমি এত কখনো পাঠাবো না। তখন আমি মা বলতেছে কেন পাঠাইবো না, যাবার তো হয়ে গেছে, এখন পাঠাও, আমার তখন বিশ্বাস করে তোমরা। আমার আঙ্কেল তারপর দিন আসছে, আসার পরে মা সরাসরি তার কিছু বলে নাই, যে কিছুই বলে নাই বা তার প্রতি একটা ক্ষোভ রাগ আছে এটা সে বুঝতেই দেয়নি। তো বললো যে বর্ষা যাবে না, বললো যে না বর্ষা যাবে না, কয়েকটা দিন পরে যাক। অনেকদিন পরে আসছে, মানে তখন টোটাল 7 মাস পরে আমি আসছি, মানে ওইটা অ্যাডমিশন হওয়ার পর সুস্থ, তারপরে তো ঢাকাতে আসছি, প্রায় 8-9 মাস পরে আমি ঢাকাতে আসছি। তো মা বলতেছে যে অনেকদিন পর আসছে, আমার সাথে কয়েকটা দিন থাকুক। এটা হচ্ছে 2008-এর ঘটনা, এই আমার অ্যাডমিশন এই বাবুটা। তো 2008 মানে এটা শেষের দিকে, বাবাকে প্রশ্ন বলে নাই, মানে বাবা যখন জানতে চাইলো যে চিটন যাচ্ছে না কেন, তখন বলছি না ওরা পাঠাবো না, কেন আমার সামনে কিছু বলেনি, হয়তো রাতের বেলা শুরু সে কথাগুলো তাকে বলছে। তখন আমার বাবা বললো যে এটা কেন করলো সাথে, কারণ মাকে বলছি যে আমার বাবার কারণে আজকে আমার এই অবস্থা। না এটা আমি আজও পর্যন্ত জানি না, আর সে আমার বাবা বিধায় আমি তাকে আজও পর্যন্ত সেই প্রশ্নটা করতে পারিনি যে তুমি ওর সাথে কি করছিলা, যেটা খেসর আমার দিতে হইলো।
ওকে, আমরা গল্পের এই পর্যায়ে ছোট একটা বিরতি নিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা শুনছেন হ্যালো ইট 920, এবং আজকে বর্ষা আমাদের সঙ্গে আছে। যে গল্পটা এখানে হচ্ছে সেটা জীবনের গল্প, এবং আমরা জীবনের গল্পে একটা কথা বলে থাকি, লাইফ ইজ মোর দ্যান ড্রামা। নাটক, গল্পে, সিনেমাতে যা সম্ভব নয় তা জীবনে ঘটে থাকে। আজকে বর্ষা তার জীবনের গল্প বলছে, এবং আমি বলতে পারি হলপ করে যে জীবনের গল্প কোনো অংশেই কোনোটার চেয়ে খাটো না, কিন্তু আজকের গল্প শুনতে গিয়ে আমি কেন জানি খেয়ে হারিয়ে ফেলছি। আমি ঠিক জানি না আমার শ্রোতাদের কি অবস্থা, এবং আমরা বিশ্বাস করি যে এই গল্পটা যেভাবে এগোচ্ছে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে আমরা ঠিক জানি না। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি, এই ফাঁকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, বর্ষার সাথে আপনারা সরাসরি কথা বলতে চাইলে, বর্ষার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকে বর্ষাকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে কোনো প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন, ওগুলো বর্ষা অবশ্যই পড়বে এবং নিজের কালেকশনে রাখবে। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে লাইক দিবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যদি কোনো ফোন করতে চান, ফোন করে আপনার জীবনের গল্প আপনি বলতে পারেন, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি, সংবাদের বিরতির পর আমরা বর্ষাকে নিয়ে আবারও ফিরে আসবো। আপনি শুনছেন হ্যালো 8920 ABC রেডিওতে, কিবরিয়া আপনার সঙ্গে আছে, লাখো শ্রোতা আমাদের সঙ্গে আছে, আশা করছি আমাদেরকে ছেড়ে যাবেন না। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে, কিবরি আপনার সঙ্গে আছে, আর আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। বুধবারের রাতে নিয়মিত প্রচারিত হয় জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান হ্যালো 8920। এখানে আমাদের সঙ্গে আজকে রয়েছেন বর্ষা, বর্ষা তার জীবনের গল্প বলছে। আর যারা এই মুহূর্তে বর্ষাকে নিয়ে কোনো প্রশ্ন করতে চান, কমেন্টস করতে চান, বর্ষার কাছে কোনো প্রশ্ন রেখে বর্ষার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, তারা আমাদের ফেসবুক পেজটাতে আসতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, মাঝখানে কোনো স্পেস নেই, ওখানে যাওয়ার পরে আপনি লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আমাদের একটি ফোন নাম্বার রয়েছে, 24 ঘন্টা খোলা থাকে আপনার জন্য, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। এখানে ফোন করার পর আপনার তথ্যাবলী এবং একই সাথে আপনার কথা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হবে, এবং সেখানে আপনি জীবনের গল্প বলতে চাইলে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। বর্ষা, সংবাদের আগে আমরা যে জায়গাটাতে ছিলাম, আপনার বাবা ব্যাপারটা জানতে পারলো, এবং জানার পরে কি হলো সেটা আমরা একটু আপনার কাছ থেকে জানি।
জানার পর মানে আমার বাবা যতটুকু বললো যে যদি অপরাধ করে থাকি সেটা আমি করছি, তো এটা কেন করবে, তো আমার মেয়ের উপর এটা কেন করবে, এটাই কি ওর ভিতরে ছিল যে আমার কাছে মানে ভালো মানুষই দেখে আমার মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। তো বাবা বললো যে ঠিক আছে, তাহলে ওর আর পাঠানোর দরকার নেই, এখন ও কি করতে চায় ওরে জিজ্ঞাসা করো, যে এখন আমি আমার লাইফটাকে কোন দিকে মানে ঘোরাতে চাচ্ছি সেটা আমার বাবা আমার মাকে বলতে বলছে যে এখন আমি কি করবো। এখন মা বলতেছে যে তোর লাইফে যেটা হয়ে গেছে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট মনে কর তুই, বা স্বপ্নের মধ্যে ছিলি তুই,
কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার কোনো চিন্তা করলো না,
না মানে কোনো ধরনের প্রতিশোধ বা এই ব্যাপারটা যে আমি আমার বাবা মাকে বলছি, মানে এইটা আমার বাবা ওদেরকে বুঝতে দেয়নি যে ব্যাপারটা ওরা জানে যে আমার মা বাবা এটা মানে এটা জানতেছে, আমার ফ্যামিলি ওরা জানতেছে, এটা এটাও বুঝতে দেয়নি। ওরা আসছে মানে আমাদের বাসায় চিটন থেকে বেড়াতে আসছে, তারপরও মানে ওদের সাথে মানে ওই জন্য কোনো বিহেভি বুঝতে দেয়নি যে আমার মেয়ের সাথে এত বড় একটা ঘটনা করছি, তোদের কেন আমি কথা বলবো, মানে আগের মতোই আচরণ করছে ওদের সাথে। তো মামাকে বললো যে এখন তুই কি করবি, তোর গ্রামে পাঠাই দে, মানে বরিশাল, আমাদের গ্রামে হচ্ছে বরিশাল। তো বললো যে তাহলে এক কাজ করি, তুই গ্রামে চলে যা, ওইখানে থাক কয়েকটা দিন, তোর ভালো একটা ছেলে দেখি বিয়ে দিয়ে দিই। তো এই কথা মানে বিয়ের কথা বলার পর তো আমি তাকে ভালো মন্দ কিছুই বলিনি আমাকে যে আমি কি করব বা কোনো সাই দিইনি কথাতে। তো তার কয়েকদিন পর আমার স্টেপ মাদার, যে স্টেপ মাদার আসে, মানে সে ব্যাপারটা জানে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। মানে দেখা গেছে যে আমার মার ফ্যামিলির, আমার মামা, তারা, মামিরা, তারপরে যে আমার মার, আমার মার যে খালা আছে, এরা সবাই ব্যাপারটা জানছে। এবং জানার পর আমার ছোটাঞ্চল সবাই খুব ধিক্কার দিছে যে এটা ওর সাথে কেন করলি, একটা বাচ্চা পালক আন তুই, বাচ্চা তো পালকও পাওয়া যায়, এটা তোর ভাগ্নি ছিল, তোর বন্ধু ছিল, তোর মেয়ের মতোই তো ছিল, তোর মেয়েই তো এটা, সবাই ব্যাপারটা জানছে। তো ওরা যখন বুঝতে পারলো যে ব্যাপারটা সবাই জানা যে নিয়েছে, আমি বলে দিছি ব্যাপারটা, তখন আমার আঙ্কেল শুধু এতটুকুই বললো যে এটা যে তোর আঙ্কেল তোর সাথে করছে, তার প্রমাণ তুই কি দিবি, তার কোনো প্রমাণ দিতে পারবি তুই যে তোর আঙ্কেল এটা করছে তোর সাথে? তখন আমি এতটুকুই বললাম যে যদি এটা আমার আঙ্কেল না করে থাকে তাহলে তোরা কেন এতটা খুঁজবি আমার জন্য? তাহলে তো আমার আব্বা বা আমার মাই বলতে পারতো যে দেখ তোর মেয়ে কোথা থেকে কি করছে, এখন আমরা এটা কি করবো।
Exactly. That was a great point.
এটা আমি আন্টিকে বললাম, মানে আমার আন্টির সাথে আমার তুই সম্পর্ক ছিল, মানে ছোটবেলা থেকে তুই সম্পর্ক। ও তখন ও আমার একটা কথা বললো যে আমি এখনো বিশ্বাস করতেছি না যেটা তোর আঙ্কেলের ছিল, এটা বললো সে আমাকে যে আমি এখনো বিশ্বাস করতেছি না। আমি তোর ধারণা কি তাহলে এটা আমি ঢাকা থেকে নিয়ে গেছি বা আমি কোনো কিছু তোমার সম্পর্কে অনেক কিছু মানে বলবি তুই? ও বললো যে হ্যাঁ, মানে ও এক কথা ওর হাজবেন্ডের নির্দোষ বলতে চাচ্ছে বা ওর পুরোটাই নির্দোষ যে আমার সাথে এ ধরনের কোনো বিবাহ করেনি বা ঘরে কোনো জিন্স টিন্স কিছুই করা হয়নি, এটা মানে ও বলতে চাচ্ছিল। তো আমার মা এ ব্যাপারে মানে আজও পর্যন্ত ওর কিছু জিজ্ঞাসা করেনি। তার কিছুদিন পর আমার স্টেপ মাদার আসে, আসার পর মানে সে আমার বুঝাইতেছে যে মা যা আবার হয়ে গেছে তোমার লাইফে, এটা নিয়ে বসে থেকো না, তোমার আবার স্কুলে ভর্তি করে দিয়ে তুমি পড়াশোনা শুরু করো, সেটা বললো আমাকে প্রথমে। তো চিন্তা করলাম যে আসলে আমার এই ঘটনা শুধু আমি জানি বা বাইরে আমার যারা ফ্রেন্ড আছে বান্ধবী এখানে জানতেছে না ব্যাপারটা যে আমার সাথে কি হয়েছে, এটা শেয়ার করলে হবে। তো তখন ভাবলাম যে স্কুলে আবার ভর্তি হয়ে যাই, তো স্কুলে ভর্তি হলে আবার আগামী বছর ভর্তি হতে হবে। তো তখন আমার স্টেপ মাদার সে আবারও আসে, আসার পর মানে সেদিন তার ভিতরে কি হয়েছে আল্লাহ জানি, সেটা সে আসার পর বলতেছে আমার সাথে এক জায়গা যাবি, আমি বললাম কোথায়? তো বললো যে এইভাবে ঘরে বসে না থেকে পার্ট টাইম জব কর, আমি বললাম যে আমি জব পাবো, দেরি আমার কেউ জব, আমি কতটুকু শিক্ষিত? তো বললো যে হ্যাঁ আছে, আমার কাছে একটা ভালো লোক আছে, তো মানে ছোটখাটো একটা মেয়ে খুঁজতেছে মানে তার অফিসে বসার জন্য, কি অফিসে মানে তার ফাইল টাইল আগায় দিবে এই পর্যন্ত। তো সে আমাকে নিয়ে গেল, আমি তার নামটা বলতে চাচ্ছি না, মানে আমাদের এখানে চেয়ারম্যান, তো চেয়ারম্যানের কাছে নিয়ে গেল আমাকে সকালবেলা, খুব সকালে সে আসছে, আসতে আসার পর মানে নিয়ে গেল এখানে, তার দুইটা, একটা বাগান বাড়ি, একটা হচ্ছে তার নিজের বাড়ি। তো সে ফ্যামিলি নিয়ে যে বাসটা থাকে ওইটার নিচে তার অফিস। তো সর্বপ্রথম আমরাই এসছি এখানে, আমি আর আমার স্টেপ মাদার, যা বসে আর উঠতে বসে এসছি, কোথায় চেয়ারম্যান, কোনো চেয়ারম্যান আসে না। তো আস্তে আস্তে মানে বেলা বাড়তেছে, তার কাছে লোকজন আসতেছে এক একটা বিচার নিয়ে, তো তার মানে যেখানে বসেছে কথাগুলো শুনে মানে চেয়ারম্যান, তো তখন পুরো হলরুমটাই ঘুরে গেছে লোকে। দুপুর তখন 2টা বাজে, তখনও চেয়ারম্যান আসেনি। তখন আমারও বলতেছি যে আম্মা চলেন চলে আসবে, চেয়ারম্যান হয়তো আসবে না। তো বলতেছে আর একটু দেখি, আমি কেমন ভালো লাগতেছে আমার খুব খিদে লাগছে, আমি বাসা চলে যাবো। এটা বললাম আমার আম্মাকে, তো বললো যে ঠিক আছে তাহলে চল চলে যাই। তা আমরা যখন বের হচ্ছি তো তখন চেয়ারম্যান ছিল দোতলায়, সে দোতলা থেকে আমাদের পেশেন্টের দেখছে, দেখার পর তার বাসাতে দাঁড়ান ছিল তারে দিয়ে আবার ডাকাইছে যে ওই যে একটা মহিলা একটা মেয়ে যে বের হয়ে গেলো ওদিকে ডাকা নিয়ে আসো। তো দাঁড়ান আমার বললো যে আপনাদেরকে স্যার ডাকে। তো আমার বলতেছে যে তাহলে চেয়ারম্যান নিচে নামছে চল। আমরা তখন মানে চেয়ারম্যানের হলরুম, হলরুমে সে সবার কথা শুনে হলরুম থেকে বের হয়ে তার একটা পার্সোনাল রুম আছে, সেটা পুরো গ্লাস দিয়ে করা। তো সে যখন ঢুকতেছে তখন মানে আমি তার সাইডে দাঁড়ানো, তো সে করলো কি হলরুমে গেল, হলরুমে যাওয়ার পরে কার কি মানে অল্প অল্প শুনলো, একটা ধমক দিলো আজকে কোনো কথা শুনবো না, কালকে এসো কার কি লাগবে, ও দুজনের সালামের কাছে বলে যাও কি কি কার লাগবে ও দিয়ে দিবে, এ কথা বলে সে তার পার্সোনাল রুমে চলে গেল। তারপরে তার যে পিএ আছে পার্সোনাল, তার বলল যে ওই মেয়েটা ওই মহিলারের পাঠাও ভিতরে। তো যাওয়ার পরে আমার স্টেপ মাদারকে বলতেছে কি ব্যাপার পাগলি, ওই সে বলতো আমার আম্মারে বলতেছে
পাগলি করে বলতো,
যে কিরে পাগলি এতদিন পড়াশলি। ও আমার আম্মা এর মধ্যে আমার শিখাই দিল কি যে তোর যদি জিজ্ঞাসা করে যে আমি তোর কি হই, বলবি যে আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি, আমি যে তোর মা হইটা বলবি না। তো আমি তখন তারাকে জিজ্ঞাসা করি যে কেন বলবো না, তাও না বলতে পারে সমস্যা কি। তো বলে যে ওই যে বলছিলাম না যে একটা মেয়ে লাগবে জবের ব্যাপারে, তো ওরে আনলাম। তো বললো যে কখন আসছিস তোর এখানে, আম্মা বলতেছে যে আমি আসছি সকালে। লাভ করছিস না করিনি, তাহলে তার সাথে তারা বাগান বাড়িতে জানিয়ে আসতে, তার বাসার সাথে তার বাগান বাড়িটা। তো আমরা বাগান বাড়িতে এসে যাওয়ার পরে তার বিশাল একটা বাগান বাড়ি, তো এখানে গিয়ে বসছি। বসার পরে আমাদের জন্য দুপুরে খাবার পাঠিয়ে দিচ্ছে, তো এখানে লাঞ্চ করছি। লাঞ্চ করার পরে আমাদের লাঞ্চ করা শেষ, তারপর সে আসছে। আসার পর বলতেছে আমি কি ওর সাথে একটু আলাদা ভাবে কথা বলতে পারি, এটা বলতেছে আমার আম্মার কি চেয়ারম্যান। তো বললো যে হ্যাঁ পারবেন পারবেন। এই কথা বলার পর মানে তার যে রুম আছে বাগান বাড়িতে সেখানে আমার নিয়ে গেল। তো তখনও আমি ওই ধরনের কিছু বুঝি নাই, মানে সে আমার গায়ে কোনো হাত দেয় না বা কিছুই না, তখনও সে আমাকে বুঝতে দেয়নি যে এটা কোনো জব না। তো বলতেছে যে তোমার মতো একটা মেয়ে মানে এত কি ছোট একটা মেয়ে খুঁজতেছিলাম, তুমি আসলে খুব কিউট খুব লাভলি, এটা সে আমাকে বলতেছে। তো বললো যে তুমি কালকে ঠিক রাত 8টা বাজে আমার এই বাগান বাড়িতে চলে আসবা। তো বললাম 8টা বা রাত্রে আসবো কেন, আর রাতে আসতে পারবো না, আমার মামাকে তাহলে বকবে যে জবের জব দিবেন ঠিক আছে, তো সেটা রাত্রে কেন আসবো। তো ওই কথাটা বলার পর সে বললো তাহলে বিকেলে এসো 5টার দিকে। আমি বললাম যে আচ্ছা বিকেলে আসতে পারবো, বিকেল আসলে সমস্যা কিনা, বিকেলে আসতে পারবো কিন্তু রাত্রে বাসা থেকে বেরোতে দেবেন আমাকে। তো তাহলে বিকেল 5টার দিকে এখানে চলে আসলে তুমি। তো তখন করলে কি মানে ওই দিন সে আমার হাতে, ও আমার হাতে না আমার আম্মার হাতে সে 2000 টাকা দিচ্ছে, আমার সামনেই দিছে। তো টাকাটা কেন দিচ্ছে আমি তা জানি, আমি ভাবছিলাম ওকে এমনিতে দাঁড়িয়ে দিচ্ছে, কিন্তু টাকাটা আমার পারপাসে তাকে দেওয়া হয়েছিল সেটা আমি পরে বুঝতে পারছি। তো পরদিন বিকেল 5টা বাজে আমি তার বাগান বাড়িতে যাই, একাই যাই। যাওয়ার পর তখনও সে আমাকে কিছু বুঝতে দেয়, তখন সে আমার বললো, ও তখন সে করলো কি বললো যে আমার তো ঢাকার বাইরে অনেকগুলো আছে হাউজিং আছে, তো সেখানে আমি একটা মানে তোমার মতো একটা সুন্দর একটা মেয়ে রাখতে চাচ্ছি, তো তুমি যদি কক্সবাজার থাকতে তো তোমার কক্সবাজারও রাখতে পারবো, বা যদি বলো না ঢাকাতে করো ঢাকাতেও রাখতে পারবো। কখনো কক্সবাজার তুমি গেছো? আমি বলছি যে না কখনো কক্সবাজার যায়নি। তো তাহলে তোমার কক্সবাজারে ঘোরা হবে, আমার জায়গাগুলো তোমার দেখা হবে, বা তোমার অফিসগুলো তোমার পছন্দ হবে কিনা, মানে এটা তুমি যেটা বলো তাই করবো। তো তখন করলো কি বললো যে আমাদের সাথে আরেকটা মেয়ে যাবে, যে সে তোমার অনেক সিনিয়র, সেটা বলতেছে আমাকে এই চেয়ারম্যান। আর তাকে আমি বলতাম কি চেয়ারম্যান চাচা, সে যেহেতু আমার সিনিয়র অনেক অনেক বয়স্ক, সে তো তাকে আমি চেয়ারম্যান চাচা করে ডাকতাম। তো বললাম বললো যে তোমার আমাদের সাথে আরেকটা তোমার একটা বড় আপু যাবে, সে তোমার অনেক সিনিয়র, তো তার সাথে কথা বলে তুমি মোবাইলে তার সাথে কথা বলাই দিল। তো বললো যে হ্যাঁ আমরা তো কালকে তাহলে কক্সবাজার যাচ্ছি, তো তখন তো দেখাই হবে তোমার সাথে। ও সে করলো কি আমাকে 10,000 টাকা দিচ্ছে ওই দিন, আমার জব হয়ে গেছে এটা বললো সে, যেটা হইতেছে তোমার অ্যাডভান্স 10,000 টাকা, আর তুমি মান্থলি পাবা 12,000 টাকা করে, এটা সে আমার বললো। ও বললো যে 10,000 টাকা তোমার অ্যাডভান্স, এটা দিয়ে তোমার যা ইচ্ছা তুমি করিও। তো যেহেতু আমার জব হয়েছে আমি ওইখান থেকে রাখছি আমার নিজের জন্য 3,000 টাকা, আর বাকি 7,000 টাকা মা মার কাছে দিছে গিয়ে। তো মা বললো যে এটা তোর জব দিছে গিয়ে। তো আমি তখন মানে চেয়ারম্যানের নামটা প্রকাশ করিনি, আর নামও জানি না, তাই আমি ডাকি চেয়ারম্যান চাচা। তো বললো কোন চেয়ারম্যানের থাকে কই সে? তো আমি বললাম যে সে থাকে তো শ্যামপুরের দিকে। তো মা বলতেছে মানে তার নামটাই বলছে, আমি বললাম যে নাম বলতে পারতেছি না, যে কিসের অফিস তার, যে তার থেকে হাজবেন্ড সেখানে মেয়ে লাগবে। তো মা বল মা তখন ভাবে যে হইতেও পারে, মানে তারও এই ধরনের কোনো ইস্যু না যে তার মেয়েটাকে কোথায় বা কী করা হইতেছে। তো বললাম যে আমরা কাল কক্সবাজার যাবো। তো মা বলতেছে কক্সবাজার যাবি, এটা কেমন জব রে, আমার তো দেখতে হয় যে তোর কক্সবাজার যেতে হবে। তো আমি বললাম যে আগে জানি ভালো মতো আমি তোমায় বলবই। তো তখন 7,000 টাকা মাসে দিয়ে গেছি, 8,000 টাকা আমার মানে কিছু কসমেটিক মানে শপিং এগুলি করছিলাম। পরদিন সে আমাকে বললো যে তুমি ঠিক দুপুর 2টার দিকে মতিঝিল ওই যে মহামডার্ন স্পোর্টস ক্লাবটা আছে না ওইখানে থাকার জন্য, যে ওইখানে আমার গাড়ি থাকবে, বা তুমি কালকে তোমার যে আপুর সাথে কথা বলছো ওই তোমার ওই আপু থাকবে ওইখানে, তোমাকে ওই রিসিভ করবে, ওই তোমাকে রিসিভ করবে। ও সে আমাকে একটা সেল দিল, সিটি সেল, তখন সিটি সেল নতুন না নতুন না পুরানি, হ্যাঁ একটা সিটি সেলের সেল দিল, সে আমাকে বললো যে এই সেলটা দিয়ে তুমি তোমার ওই আপুর সাথে যোগাযোগ করবা, তুমি মতিঝিল গিয়ে এখানে মানে ওরা ফোন দিলে দেখবা যে মতিঝিল আসে, তুমি তোর কিংবা নার্স। তো আমি সেলটা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর পরদিন দুপুরবেলা আমার ব্যাগটা নিয়ে আমি মতিঝিলের মানে মধুমিতার সামনে চলে যাই। যাওয়ার পরে দেখি যে একটা গাড়ি থামানো, সিট বাঘলা একটা গাড়ি। তো ফোন দিয়ে ফোন দেওয়ার পর মেয়েটা বের হয় গাড়ি থেকে, বের হওয়ার পর বলতেছে তুমি বর্ষা? তো বললাম যে হ্যাঁ। তো আসো, তো বলো তোমার বস তো এখনো আসে নাই, তোমার বস উঠাইতে হবে অন্য জায়গা থেকে, তোমার বস অন্য জায়গায় একটা কাজে বিজি আছে, সেটা বললো। মানে সে তখন আমার প্রাথমিক কোনো ধারণা দেয়নি যে অ্যাকচুয়ালি কি হবে কক্সবাজারে যাওয়ার পর। তো সারাটা পথ আনন্দ করতে করতে গেছি, আর ওই মেয়েটা আমাকে খুব ছোট বোনের মধ্যে খুব আদর করতেছে। তো কক্সবাজার আমরা পৌঁছেছি রাত দুইটার দিকে।
ওকে, রাত দুটোর দিকে পৌঁছালেন, পৌঁছানোর পর কি হলো সেটা তো আমরা জানবোই। এই ফাঁকে আরো একবার মনে করে দিচ্ছি প্রিয় শ্রোতা, আপনি শুনছেন এবিসি রেডিওর হ্যালো 8920। এবিসি রেডিওতে প্রতি বুধবার রাত 11টার খবরের পর 1:20 আমরা অনুষ্ঠানটা প্রচার করে থাকি। এখানে জীবনের গল্প বলা হয়, আজকে জীবনের গল্প বলছে বর্ষা। বর্ষাকে নিয়ে আমাদের ফেসবুক পেজে একটা রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, ওখানে চাইলে আপনি মন্তব্য করতে পারেন, বর্ষার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলে সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ, রাত দুটোর পরে পৌঁছানোর পর কি হলো?
রাত দুটোর দিকে পৌঁছেছি, পৌঁছানোর পর আমরা উঠছি গিয়ে হোটেল শৈবালে।
শৈবালে, ওকে।
হোটেল শৈবালে উঠার পরে ওইখানে মানে তার যে পিএ বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে লোকটা, ওই লোকটা আলাদা একটা রুমে দিচ্ছে, আর ড্রাইভার আর আমাদের জন্য মানে আমার আর ওই মেয়েটার নাম ছিল নূপুর, মানে যে আমার সিনিয়র ছিল তার নাম ছিল নূপুর। তো ওই নূপুর আপু আর আমাদের মানে দুইটা রুম ছিল, মানে ফ্যামিলি সিটিং যেটাকে বলা হয়। তো ওই একটা রুম নেওয়ার পরে রাত্রেবেলা তো নূপুর আপুকে জানি সে দেখে জানি কি বলছে। তো বলার পর নূপুর আপু বললো যে এখন না একটু মানে হবে ব্যাপারটা, কারণ ওর ব্যাপারটা এখনো জানে না। তো নূপুর আপু বললো যে বর্ষা তুমি আমার সাথে আসো। তো আমি তার সাথে ছিলাম যে আমি পাশের রুমে, তো সে আমার রাত্রেবেলা শুয়ে শুয়ে বলতেছে, ও বলতেছে বর্ষা তুমি জিম করো? আমি যেটা আগে একবার করছি বা করছি আরো করছি এখানে, আমি বলছি হ্যাঁ একটু একটু করি। তো বললো যাকে তাহলে আমরা ড্রিঙ্ক করে কথা বলি। তো করতেছে তার সাথে, তখন সে বলতেছে আচ্ছা বর্ষা তুমি কি জানো তোমার এখানে কেন আনা হয়েছে? তো বললাম যে হ্যাঁ জানি। কি জন্য বলো? তুমি কি জবের জন্য? না, তোমার এখানে জবের জন্য আনা হয়নি। তা বললাম কিসের জন্য? তুমি এই যে দেখতেছো তোমার বস, এর সাথে তোমার সেক্স করতে হবে। তো এই কথাটা যখন শুনছি শোনার পর মানে পুরো আকাশটা ভেঙে গেছে, যে আবার সেই ভুল মানে আবার সেই একই ইটা আমার উপর আবার আসবে, ছোটটা তো আমি ভুলেই গেছি। তো এমন একটা সিচুয়েশন যে আমি এখান থেকে আসতেও পারবো না, বা দেখা গেছে এখান থেকে যদি চলে আসি আমি হয়তো সে আমি অনেক কিছু একটা বলবে যে তার টাকা পয়সা নিয়ে বা এখানে কিছু একটা বলবে, সে বলাটা অস্বাভাবিক কিছু না। তো তুমি কি করবা? তুমি বললাম যে কি করবো মানে, তাহলে আপু যেহেতু তুমি আমার বোনই ডাকছো তুমি তারা বলো যে আমি এটা করবো না। তো বলতেছে দেখো এত হবে না, তারপরও একটু মানায় নিও কেমন? সেটা মানে বললো একটু মানায় নিও। এই কথাটা বলার পর সে আমার তার তারুণে দিয়ে আসলো, দিয়ে আসার পর দেখেছি আমি শুয়েছি আমি পাশেই বসা। পাশে বসার পরে সে বলতেছে কি ব্যাপার ভালো লাগছে? এই যে আসছো এই পর্যন্ত কেমন দেখলা? আমি কিছু ভালো দেখছি। সে বলতেছে যে বসে আছি কেন, আসো এখানে সব। তো তাই আমি বলতেছি দেখেন আপনি তো আমার অনেক বড়, তারপর আমি আপনাকে চাচা ডাকছি, তো নূপুরকে আমাকে যেটা বললো সেটা কিভাবে সম্ভব? তো সে বললো যে কেন তোমার ওই মহিলা কিছু বলে নাই? আমি বললাম যে হ্যাঁ বলছে সেটা জবের ব্যাপারে, কিন্তু জবটা কি এটা হয়নি সেটা বুঝিনি। তো সে কোনো কথাই মানে কোনো কর্ণপাত করে নাই, কোনো কথাবার্তা মানে ওই ধরনের কিছুই মানে যে আমি তার কাছে একটা আকুতি করতেছি যে আমার সাথে এই ধরনের কিছু করিয়েন না, তো মানে সেই ধরনের কিছুই আমাকে কোনো কথাই না। সে আসলো আমার যা মানে তখন ওই মুহূর্তে এই মানে সে ড্রিঙ্কস অবস্থায় ছিল, তো এক প্রকার সময় খুব জোর জবরদস্তি ছিল ওই মুহূর্তে, জোর জবরদস্তি করার পর সকালবেলা। তো আমি বলছিলাম ঢাকা চলে যাবো, তো বলতেছে যে ঠিক আছে ঢাকাতে বা পাঠাই দেবো তোমাকে। তো বললো চেয়ারম্যান তোমাকে পাঠাই দেবো সমস্যা নেই। তো তারপর এক সপ্তাহ থাকা পড়ছে এখানে, তো নূপুরাপু বুঝেছে যে থাক একবার হয়েছে তোমার কাছে আসে যাবে না, তোমার কাছে ছিও সে দেখবে না, যাবো হয়ে গেছে তুমি আমার রুমে থাকো আর সে ওইখানেই থাকবে, বা তুমি যেখানে থাকতে না চাও তাহলে আমি আমি আর তুমি আর এক রুমে যাবো। তখন ওই এক সপ্তাহ ছিলাম যে এক সপ্তাহের মধ্যে মানে সে আর আমার কাছে আসেনি। স্যার আসেন, এক সপ্তাহ পর আমরা ঢাকাতে আসছি। আসার পরে তখন আমার কাছে কিছু বলিনি যে আমার সাথে কি হয়েছে। তো মা বলতেছে যে কি হয়েছিল, কি জবটা কি? তো বললাম যে না, আমার পছন্দ হয় না। তো বললো যে চেয়ারম্যানের নামটা কি রে? তখন তার নামটা বললাম আমি। তো মা বললো যে এইখানে তুমি নিয়ে গেছে? তো আমি বললাম যে হ্যাঁ। তো কি আগে নামটা আমার কেন বলছেন? আমি তখন নামটা জানতাম না তার। তখন মা বললো যে তাহলে সব দিক দিয়ে সবাই সুযোগ নিতেছে। তখন মা বললো বসাতে চলে যাবে এখান থেকে, যে এদিকে মোটা চলে যা, আর নয়তো এই যে এত গাড়ি দেখিস এখানে যে মরতে পারিস না তুই। তো তখন বললাম যে ঠিক আছে দেখি কোথায় যাই আমি।
আপনি স্টেপ মামের কাছে আপনি জাননি, বলেন না কিন্তু আমাকে জেনে শুনে কেন এরকম করলো?
অ্যাকচুয়ালি কি মানে আমার সাথে যে এত ঘটনা ঘটা হয়েছে আমি কখনো কারো কাছে মানে জিজ্ঞাসা করিনি যে কেন আমার সাথে এগুলো করছো। শুধু আমার মাকেই বলতাম যে মা আমার লাইফটা এমন কেন হলো, আমার সাথে তোমরা এমন কেন করলা? যে আর 4 বছর আমি না হয় অপরাধ করছি, কিন্তু 4 বছরের একটা মেয়ে কি অপরাধ করছিল তোমার কাছে সেদিন যে আমার এইভাবে ফালা দিলা? তো মা এই উত্তরে কখনো কিছু বলেনি আমাকে, কিছুই বলে না তাদের কোনো মানে। এইটা যখন আমি প্রশ্ন করি তাদেরকে, দেখা গেছে যে এই এখন আলাদা থাকতেছি, আলাদাভাবে চলতেছি ফিরতেছি। তো ওইখান থেকে আসার পরে মানে ওই দিন আমি বাসা থেকে বের হয়ে যাই, বের হয়ে যাই কোথায় যাব এমন কাউকে চিনিও না, যেতে হবে কোথায় আত্মীয় স্বজনের বাসায়। আমি চিন্তা করলাম না আমার লাইফটা নষ্ট, আমার সংস্পর্শ আসলে আমার বোনও নষ্ট হয়ে যাবে। তো কোথাও গেলাম না, চলে গেলাম শিলপুর অপুর বাসায়। তার বাসা ছিল গোড়ানে, তো সেখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে
উনি কি করতেন ওনার কাছে? আপনি যে নূপুরের কথা বলছেন, তো এই নূপুর কি করত?
ওর এই মানে এইটা ছিল বিজনেস, মানে এই মিডিয়াম ও বিজনেস করত, একটা মাধ্যমে ব্যবসা আমার সঙ্গে স্পর্শ আমার যে বোনেরা থাকবে এরা হয়তো একদিন ব্যাপারটা বুঝবে, বা দেখা যাবে যে আমার একবার ইচ্ছে লাগবে যদি আমি নিয়ে যাই। এইসব চিন্তা ভাবনা করে আমি চলে গেলাম শিলিপুর অপুর কাছে। তো তখন আমার অনেক জায়গা জায়গায় নিয়ে গেল, অনেক ভালো ভালো জায়গাতে নিয়ে গেল, ভালো ভালো জায়গা কিটার মানে অনেক ইসে মানে খুব হাই সিসিটিভি।
আমরা একটু সিরিয়ালি শুনতে চাই, অল্প অল্প করে, কিন্তু আমাদের হাতে অনেক সময় আছে। আপনি যাওয়ার পরে কি হলো আমরা ধারাবাহিক ভাবে শুনতে চাই।
যাওয়ার পর তাকে বললাম ব্যাপারটা যে এই আপু এখন আমি চলে আসছি বাসা থেকে। তো সে আমাকে খুব আদর যত্ন করতেছে, হ্যাঁ আসে বসতো আমার, হ্যাঁ ভালো করছে আসে বসছিস।
আপনার কি পারিবারিক অবস্থা খারাপ ছিল, ইকোনমি খারাপ ছিল?
না মোটেও না।
আপনার বাবা কি করতেন?
আমার বাবা এই দয়গঞ্জে, ধর এই যে দয়গঞ্জে রিক্সা দিয়েছিল, এবং তার ওই ওই সময় তার প্রায় 50টার উপরে রিক্সা ছিল।
50টার উপরে রিক্সা ছিল?
রিক্সা ছিল তার, শুধু মানে ওই যে আমার আন্টির ছেলে মেয়ে হয় না, এই কারণে আমাকে এখানে পাঠানো।
ওকে,
আর কিছু
তার মানে আর্থিক ভাবে কোনো সমস্যা আপনাদের ছিল না?
কোনো সমস্যা ছিল না।
ওকে, যান তারপর?
তারপর সে বললো যে হ্যাঁ থাকার দরকার নাই, ওর বাবা মার কাছে না থাকলে কি হবে এটা সেটা, কারণ সে যেহেতু একটু তো জানছে যে আমার স্টেপ মাদের আমাকে এখানে নিয়ে গেছে।
ওকে,
তো হ্যাঁ এরকম ওইখানে থাকার দরকার নেই, এখানে থাকিস, মনে করবে আমি তোমার মতো আর আমি তো তোর কমাদুর করি না। তো ওইখানে থাকলাম কয়েকটা দিন, কয়েকটা দিন মানে ওইখানে প্রায় মাস খানিক ছিলাম ওইখানে আমি। থাকার পরে মা তো সে সন্তান নষ্ট হয়ে তারপর সে সন্তান তার কাছে, মা আমাকে এখান থেকে নিয়ে আসছে আবার বাসে। আনার পরে মানে খুব কান্নাকাটি বললো যে তোর আমি অনেক মানতের পর পাইছি, যে আমি ভাবছিলাম যে আমার কখনো ছেলে মেয়ে হবে না, আল্লাহর কাছে অনেক মানত করার পর তুই মানে তোরে পাইছি, কিন্তু কি এমন হয়ে গেলি কেন? মানে সেই দিনে তার প্রশ্ন করছিলাম যে 4 বছর বয়সে আমি কি করছিলাম, আমি যে এমন হয়ে গেছি যে 4 বছর বয়সে আমি কি করছিলাম, আমার এখানে পাঠাচ্ছিল এখানে, আমার কি কখনো স্বাদ জাগে নাই যে আমি আমার মার কাছে শুয়ে আমার মার বুকে মাথা রাখি, কেন করছিল এটা আমার সাথে? তো মা কোনো কথা বলে না। তো বললাম যে উত্তর নাই তোমাদের কাছে, আমি তোমাদের জন্য খারাপ হয়েছি, এবং এটা চিৎকার করে আমি বলবো যে আমি তোমাদের জন্য খারাপ হয়েছি, তোমরা আমাকে বুঝতে চাও না, যে আমি যখনই বলছি তোমরা ভাবছো যে আমি আমি মিথ্যা কথা বলি, আমি মিথ্যাবাদী। তো তখন মা কোনো উত্তরই নেই তার। তারপর এসে বললো যে দেখ মানুষ বাঁচতেছে না, ভালো হয়ে যা তুই। তখন বললাম যে না আমি ভালো বলো, তোমাদের সামনে এখন এটা করবো, তোমাদের চোখের সামনে করবো, এবং তোমাদেরকে এসে বলবে যে বর্ষা মা তোমার বর্ষায় দেখলাম মনে হচ্ছে সেসাথে ঘুরতে, সেটা তো খারাপ। তখন দেখবা যে কতটা খারাপ লাগে তোমার, তোমার মেয়ের সম্পর্কে এসে বলতেছে একটা বাজে মন্তব্য যে তোমার মেয়ে খারাপ হয়ে গেছে। মানে এই তখনই মানে এই ব্যাপারগুলো আমি এনজয় করতাম এবং দেখা যাচ্ছে আমার মাকে মাঝে মধ্যে ফোন করে বলতাম আমি মুক্তির সাথে আসি মা, এরকম করতাম। তো একটা পর্যায়ে তখন আমার বাবা বলতেছে যে যা আমার হয়ে গেছে ও এখন থাকতে বল বাসায়, ও তো মান সম্মান আর কত দিক দিয়ে মারবে। তো মান সম্মান মারতেছি, ঠিক আছে থাকবো তোমাদের কাছে আমি,
আপনার গল্পের প্রয়োজনে বুঝে নেবেন ও সেই বিজনেস এর সাথে পুরোপুরি জড়িয়ে গেল, ফুললি ইনভলভ যেটাকে বলে, এবং সেটাকে আপনার বাবা বলছে যে মান সম্মান আমি নষ্ট করতে চাই না, ওকে ফিরে নিয়ে আসো বা এরকম একটা কিছু। ওকে, তারপর
যে এখানে তো আমাদের মানে বাবা বললো যে ও তো অনেক মান সম্মান মারতেছে, ওরে বলে এখান থেকে ফিরে আসতে, আর নয়তো এমন কোথাও যাইতে যাতে আমাদের কোনো ছায়া ওর উপর না পড়ে, বা ও যে আসে মানে এরকম একটা এই আমাদের একটা মেয়ে আছে এটা আমি কখনো মনে করতে চাই না। তো এটা বলার পর মা আমাকে বললো, তো আমি পাশে তুমি থেকেই শুনছি সব, তো বললাম যে না আমি ভালো হবো না, তো ভালো হবে চলে যা, চলে আসছি আবারও।
এসে কোথায় থাকতেন?
ফ্রেন্ডের বাসায়। দেখা গেছে যে গেস্টে ফোন করতাম, ভাই থাকা সমস্ত রাখবেন না ওকে, সে রাখছে, কোনো টাকা পয়সা লাগবে না, তাই খেলে আমার একটু এরকম এরকম করে
রাখছে এবং তার বিনিময়ে আপনার সাথে তার সাথে শারীরিক সম্পর্ক, তাই তো?
এটাই।
ওকে, তারপর?
তো এরকম থাকতাম, তারপরে মানে হঠাৎ একটা ছেলের সাথে আমার পরিচয় হলো। ছেলেটা বললো যে বিয়ে শাদী কিছুই না, মানে সে থাকবে হচ্ছে গিয়ে এক কথা আমি দেহরক্ষী, মানে দেহরক্ষিত যেটা বলা হয়, কিছু ফার্নিচার কিনে দিছে। আর যেহেতু আমি এই লাইনের মধ্যে আসি মানে সেক্সুয়াল লাইফটার মধ্যে আসি, তো আমার অনেক ভালো ভালো লোক আছে, টাকা পয়সা আছে, মানে ও চাচ্ছিল কি মানে আমাকে দিয়ে অনেক ও স্বার্থ সিদ্ধি করা, রবিন ছেলেটা স্বার্থ সিদ্ধি করা, মানে আমার এখান থেকে টাকা পয়সা নেবে এরা চাচ্ছিল। তো আমাকে একটা ফ্ল্যাট নিয়ে দেয়, ফ্ল্যাটে থাকি। তো দেখা গেছে যে গেস্ট আসে আমার সাথে অনেক এনজয় করে, আবার দেখা যায় যে কেউ বাইরে থেকে মেয়ে নিয়ে আসতেছে, ওদের সাথে থাকতেছে, বিনিময় পাচ্ছি আমি তখন আমার রুম ভাড়াটা ঘন্টা এক ঘন্টা থাকবে 500 টাকা 1000 টাকা, মানে ওইটা আমার ওই গেস্টের উপর ডিপেন্ড করে বলি যে তার অ্যাকচুয়ালি তার কতটুকু ব্যালেন্স আছে দেওয়ার মতো, মানে 1 ঘন্টা 500 টাকা, বা দেখা গেছে যে তার চেয়ে আরেকটু উপরে লেভেলে যে তারা বলি যে ভাই 1000 টাকা দিন,
ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছেন আপনি এই কাজের জন্য 500 টাকা 1000 টাকা প্রতি ঘন্টায়। ওকে,
আর দেখা গেছে যে আমার যে পার্সোনাল যে গেস্ট গুলো ছিল এরা তো আমার সাথেই ছিল।
আর বাড়িওয়ালা কোনো সমস্যা করতো না?
না, এটা তো তারা কি জানতো তাদের কি কি বইলা করবো আমি ফ্ল্যাটে কি হচ্ছে।
ওকে,
আর ওইখানে সবাই জানতো যে আমি আর রবিন হাজবেন্ড ওয়াইফ। তো যখন আমি বুঝতে পারলাম যে আমি এখানে মানে ওইখানে, তখন আমার মান্থলি ইনকাম ছিল একদম না হলে 1 লাখ টাকার উপরে, একদম না হলেও আদর সবকিছু মিলে অন্যান্য মেয়ে আমি নিজে সবকিছু মিলে মানে ওই মেয়েদের টাকা পয়সা দেওয়ার পরও তারা দেখা যে মান্থলি একদম 1 লাখ টাকার উপরে আমার মানে ইনকাম হচ্ছে বাসাতে, কিন্তু আমার ব্যালেন্স থাকতেছে না 1 টাকাও। আমি ওইখান থেকে 50 টাকা যদি খরচ করতে যাই সেটা রবিনের কাছ থেকে আমার বলতে হয়, বলে নিতে হয়। আর রবিন করতে কি সকালে আসতো বাসায়, আসার পরে কি কি লাগবে আমার এটা জিজ্ঞাসা করতো, বাতাটা করে দিত, তারপরে আবার আসতো সন্ধ্যায়। সন্ধ্যা আসার পরে সে মানে কে কে আসছে, কি হয়েছে, কত টাকা হয়েছে, টাকাগুলো নিয়ে সে আবার চলে যেত, আবার আসতো 11টায়, কিছু হয়েছে টাকা পয়সা থাকলে সব নিয়ে যেত এ পর্যন্তই। তো পর যখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমি এখানে থাকলে কিছুই হবে না আমার, এর মধ্যে রবিন করলে কি মানে ও রবিনের চোখে মানে একটা জিনিস খারাপ লাগলো যে বর্ষায় কেন একটা লোকের সাথে থাকবে, তখন আমাকে বারণ করলো ব্যাপারটা যে তুমি এটা করো না। তো ঠিক আছে, আমি রবিনের কথা মতো আমি আর এটার সাথে তখন ই করতাম না। রবিন বললো যে যত টাকা অফার করুক তুমি এটার মধ্যে যাবা না, আর যদি কেউ জোর করে আমারে জানাবা। তো আমি মানে আমার যে গেস্টার মানে ছিল তখন বললাম দেখা আমার বিয়ে শাদী হয়ে গেছে, তো এখন তো আমি এটার মধ্যে পারতেছি না। তখন দেখা যাচ্ছে অনেকে মানতেছে, অনেকে অনেকে আসতেছে না কথা শোনার পরে। তো তারপরে ওই রবিন আমার মানে এটা থেকে একটু বিরত রাখলো, বিরত রাখার পর তখন ওই অন্যান্য মেয়েরা আসতো আমার বাসায়, কিন্তু এদেরকে দিয়ে করতাম। কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে রবিন অ্যাকচুয়ালি আমাকে এটা অন্য কাজে ব্যবহার করতেছে, যে আমাকে ভালো তো দূরের কথা ভারত বাসেই না, মানে ওনাকে মানে ওই হিসাবেই দেখতেছে, ওই হিসাবেই রাখতেছে, যেমন কখনো বিয়েও করবে না। তখন মানে ওখান থেকে চলে আসছে, আমি একদম সবকিছু ফালে একা পরিখান থেকে চলে আসছি। চলে আসতে পর আমি ফোন করছি, আয়সা পড়ো কি করবা, তোমার কষ্ট হবে আস্তে থাকতে, বাড়ি বাড়ি কেমন থাকবা, এগুলো বলতো।
কত মাস ছিলাম ওখানে?
রবির সাথে, রবির সাথে ছিলাম তখন 2010-এ, 2010-এ প্রায় 6-7 মাস এরকম।
ওকে,
তারপরে এখান থেকে চলে আসছি। ও না সরি, রবিনের মধ্যে একটা ঘটনা ঘটছে যে আমাদের গ্রামের একটা ছেলে, ওর নাম হচ্ছে গিয়ে মেহেদি হাসান সাহেব, মানে ছেলেটা আমাকে খুবই পছন্দ করতো, পছন্দ করতে কিন্তু কখনো বলতো না যে আমাকে পছন্দ করে বা ভালোবাসে, ও জানতো আমার এই ব্যাপারে। আমার কথা হচ্ছে গিয়ে যে আমার সাথে যদি ফ্রেন্ডশিপ করতে আসে, আগে আমার ব্যাপারটা তোমার জানতে হবে, আমি কে, আমি কি করি, পরে আরেকজনের কাছে শুনলে আমাকে বলবা, তা হবে না, আমি ইচ্ছা কি তোমাকে বলতাম, আমি কিন্তু কর দল বন্ধুত্ব করবে না আমার সাথে, এটাই বলতাম। তো সাহেবের সাথে আমার পরিচয় আমাদের গ্রামে দিই, তো সাহেব যখন আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায় তখন বলছি ভাইয়া একটা কথা বলি, কর দল বুঝেন? তো বললো যে হ্যাঁ বুঝি, আমি যে আমি আমার কথা বলবো এটাও বুঝি নাই। তো বললাম যে ভাইয়া আমি কর দল, আমি সেক্স করি, বুঝতে পারছেন আমার পেশা সেক্স, আপনি কি আমার সাথে সেক্স করতে চাচ্ছেন না অন্য কিছু, না শুধু বন্ধুত্ব করবেন সেটাকে বলেন। তো মানে সাহেব তখন একটু ওই হয়ে যায়, এইটা কি বলে মেয়েটা, যে ও সেক্স করে তো অনেক সবাই একদম গোপন, কিন্তু ও দিয়ে সরাসরি বলতেছে যে আপনি যে বন্ধুত্ব করতে চাচ্ছেন, আপনি বন্ধুত্ব সম্পর্কটা বুঝতেছেন যে বন্ধুত্ব কি, যে আপনি কি মানে সেক্স মানে বন্ধুত্ব মানে বন্ধু হয়ে পরে বলবেন সেক্স করবো, এই ধরনের কিছু ফ্রেন্ড কল যখন সেক্স করতে পারেন, যদি বন্ধুত্ব হন মানে ফ্রেন্ডশিপ সম্পর্ক করতে চান তাহলে কোনো ফিজিক্যাল রিলেশন সেখানে হবে না, সেফ বন্ধু, এটা আমি সাহেবকে বলছি। তো বলার পর সাহেব একটু মানে কথাগুলো শোনার পর তখন মানে ও মানে যে এত ভালো একটা মেয়ে কেন এরকম, ও তখন আমার কাছে ব্যাপারগুলো জানতে চাইলো, তো ওর কাছে ব্যাপারগুলো বলছেন। তো বলার পর দেবো বা করবে না, ভালোবাসে এ পর্যন্ত জানি যে আমার প্রচন্ড ভালোবাসে, তো রবিনের কাছ থেকে মানে এই রবিন যে আমাকে ব্যবহার করতেছে, এটা ওই আমাকে বললো যে বর্ষা তুমি এখান থেকে চলে আসো, তুমি গ্রামে থাকো, তোমার সম্পূর্ণ খরচ আমি দেবো, তোমার যেইখানে যা লাগে সব কিছু দেবো।
This track was downloaded from FusionBD.com.
তখন ও কথা মতো আমি বাড়িতে আসছি, আসার পরে তখন রবিন বারবার ফোন করতেছে, আসার পর ও সাহেবের ব্যাপারটাও আবার রবিন জানতো যে সাহেব আমাকে খুব পছন্দ করে। তো রবিন বললো ফোন করে যে সাহেব তোমার কখনই বিয়ে করবে না বর্ষা, আমি তুমিও তো করবা না, করবা বিয়ে আমার, তাহলে বলে আমি এসে পড়ি। তো বলতেছে যে তুমি তো জানো আমার ওয়াইফ আছে মেয়ে আছে, আমি কি হল করবো, তাহলে রাখছিলে কেন, তাহলে কি মানে ওই শুধু এই এইটাই ছিল কারণ যে আমার এই দিয়া তুমি আমার ইউজ করতেছো টাকা পয়সার কারণে। তো বলছে তুমি আমার কত টাকা পয়সা দিছো, তোমার সব ফেলে দেবো, তারপর তুমি চলে আসো, মানে এটা হচ্ছে মানে এই কথাগুলো বলে নিয়ে আজকে দেখে ওটা টর্চিং করবে আমাকে, এই ধরনের কিছু একটা। তো পরে আমি যাইনি রবিনের কাছে, তো ও সাহেব আমাদের পাশে প্রতিদিন আসা যাওয়া করে, আসা যাওয়া করে। তো মা বললো যে সাহেব এরকম আসা যাওয়া করে এটা ঠিক না, আর সাহেব হচ্ছে কি আমাদের গ্রামের উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই, তো যে ওদের ফ্যামিলি জানলে হয়তো কি হবে, এই মানে তার কারণ গেছে যে সাহেব এখানে আসা যাওয়া করে। তো পরে বলছে যে ও যেন এখানে না আসে, সাহেব যেন এখানে না আসে, তো সাহেব ব্যাপারটা জানার পর সাহেব আসতো মানে যদি না দেখে এরকম ভাবে আসতো, আসা কথাবার্তা বলতে পর্যন্তই, কিন্তু মানে সাহেব কখনো ফিজিক্যাল ইয়েসের দিকেও আসে নাই, ওর কথা হয়েছে যে আমি ওরে আস্তে আস্তে ফিরে আনবে পর থেকে, এটা ছিল সাহেবেরই। পরে যখন আমি ঢাকা চলে আসি, ঢাকা আসার পর আবার ঢাকা চলে আসি আমি, তখন মার সাথে ঝগড়া লাগে, মার সাথে ঝগড়া ঢাকা চলে আসি, ঢাকাতে আসার পর তো তার কয়েকদিন পর সাহেবও আসে, সাহেবও তখন আমি এসে ঢাকাতে এসে উঠি, মনি বলে একটা মেয়ে ছিল, ও এই বিজনেস করতো আর ও করতো মানে হোটেলে হোটেলে উঠতো, ও সবসময় বাইরে বাইরে থাকতো আর ওর বাসা থাকতো ছোট একটা বোন। তো আমি বললাম যে মনি তোর এখানে থাকতে হলে কি করতে হবে, তো বললো যে তুই আমার বাসা এটা কর বা না কর এটা আমার দেখার বিষয় না, কিন্তু পারলে তুই আমার 100 টাকা করে দিবি
বাসাতে,
এটা বললো মনি আমাকে। তো আমি চিন্তা করছিলাম যে হয়তো আরো বেশি বলবে 100 টাকা করে। তো আমি এখানে থাকলাম কয়েকটা দিন, থাকার পর এখন সাহেব ঢাকা আসছে, সাহেব আসা বলছে তুমি কই, বললাম যে আমি তো আমার বান্ধবী মনির বাসাতে আসি। তো বললো যে আমি কি এখানে আসতে পারি, তো আমি বললাম যে না এই জায়গাটা ভালো না, কি হয় এখানে, আমি এখানে সেক্স হয় আপনি জানেন না এখানে কি হয়, আমি কি করে আপনি জানেন না। তো বলতেছে যে তাহলে আমার তো দেখা করি কিছু কথা ছিল, তারপরে ও নিয়ে গেল ওর এক কেমন দুঃসম্পর্কে আনটি না কি হয় সেখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অনেক কথাবার্তা বুঝলো আমাকে, দেখো সে তো তোমার মা আর সে তো তোমার ভালো দিন তোমাকে বকা দিচ্ছে, আর কোনো মা কি চায় যে তার সন্তান খারাপ হয়ে যাক? তো অনেক বুঝেছি, তারপর আমি আসি এখান থেকে, আসি নাই। তো সাহেব পরে বিয়ে করলো, সাহেব মানে কখনো আমার বলেনি যে আমি তোমার বিয়ে করবো, বা এই যে আদার্স এই যে অনেক ছেলেরা আসে, মানে অনেক আসে, অনেক অহরহ ছেলে আসতেছে আমার কাছে, দেখতে অনেক সুন্দর, আমার খুব প্রশ্ন আমার স্বামী বৈশা। তারপরে মানে এ সেক্স করার আগে, আমার সাথে সেক্স করার আগে বলো তুমি এগুলো সেরা দো, তুমি এত একটা ভালো মেয়ে, কেমন এগুলো করতেছো, এতই টাকা পয়সাতে আমার কাছে এসে পড়ে আমি তোমার রাখি এটা সেটা। এই যে এখন এখন যে বর্তমান, মানে এখন এই বর্তমানটা বলতেছি আমি, আমি এখন বিশাল একটা সমস্যার মধ্যে আছি। বলছি প্রথমে যে মামা রাখছে, সেই একটা মানুষের দরকার, আমার পেছনে একটা গাইডের দরকার, বা এখন ভালো হইতে হইলে আমার একটা হাজবেন্ড প্রয়োজন আমার, কিন্তু সেটা একটু মানে এই সংঘটাকে দিতেছে না। ভালো হয়ে যাও এই পর্যন্ত, বর্ষা ভালো হয়ে যাও, আমি দেখবো তোমারটা। কিন্তু পরে ফোন দিয়ে হ্যালো ভাইয়া কই, আমি বিজি বর্ষা, পরে ফোন দিও, এ পর্যন্তই। তো এই এখন যে বর্তমানটা, গত 9 ডিসেম্বর 2012 আমার মামারা গেছে, আমি ঢাকাতে, এবং আমি যখন খবরটা শুনি তখন আমি এক গেস্টের সাথে বসে বসে কথা বলতেছি, এমনকি আমার বাবা মাকে ফোন করছে, ফোন করছে যে বর্ষা কই তুই, তুমি তো বাইরে কেন, কী হয়েছে? তো বলতেছে যে তোর মা খুব অসুস্থ, তোর দেখতে যেতেছে আইসা পড়। তো অসুস্থ তখনই আমার কাছে টুই লাগছে যে মা অসুস্থ, আমার দেখতে চায় কখনই না, হয়তো আমার মা নেই। তখন আমি বলছি আব্বা মা কিছু হয়েছে? তো বলছে আর না, তোর মা অনেক অসুস্থ, তুই আইসা পড়, তোর বড়াপা আসবে, তোর বড় মাও আসবে, ওদের সাথে আইসা পড়। তো আমি বললাম আমার বড়াপার ছেলে মানে সামনে পরীক্ষা, তো বলতেছে ওর তো পরে অভি তো পরীক্ষা, অভি কীভাবে আসবে, ওরা আসবে না। তো বলতেছে ওরা আসলে আসুক না আসলে আসুক তো চলে যায়। তো আমি বাসায় গেছি, বড়াপার বাসায় গেছি, বড়াপার বাসায় যাওয়ার পরে বড়াপা বলতেছে কি রে আম্মা কি অনেক অসুস্থ? এটা বড়াপা আমার বলতেছে, বড়াপার কাছে বলা হয় না যে আমার মা মারা গেছে। বললাম যে এরকম ভাবে তো কখনো বলে নাই, মনে হয় মা খুব অসুস্থ ছিল, দেখে আসি দিয়া। তো বড়াপা আমরা সব একসাথেই গেছি, যাওয়ার পরে দেখলাম যে আমার মায়ের লাশ, মানে মায়ের ঘৃণা করতাম না, ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি তাকে, এখনো ভালোবাসি। আর আমি মনে করি যে আমার লাইফ থেকে কিছু একটা হারিয়ে গেছে আমার, যে আগে মানে যতই খারাপ করছে একজন ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে বর্ষা কই আসিস মা, ভালো মতো চলিস, কিন্তু এখন সে বলার মতো লোকটা আমার নাই, যে আমি খারাপ করলেও সে আমাকে বলছে। তো এখন যে প্রবলেমটা, এই যে এখনো এই যে 31st নাইটে বিশাল বড় লোকের ছেলে আসছে আমার কাছে সেক্স করার জন্য আসছে, মানে সেক্স করার আগে বলতেছে বর্ষা তুমি শুনলাম তোমার নাকি থাকার খুব সমস্যা ঢাকার শহরে। হ্যাঁ ভাই থাকার খুব সমস্যা, কোথায় আছে এখন তুমি? আমার বড়াপার বাসে আছি, ওইখান থেকে আমার বিহিত সমস্যা, কেন সমস্যা? আমি আমার বড়াপ্পা যেহেতু একটা ভালো মেয়ে, সে কখনই চায় না যে তার বাসা থেকে একটা মেয়ে এরকম বারবার বের হোক, আর বারবার একটা মেয়ে যদি বের হয় তাহলে এটা ভালো চোখে কেউই দেখে না, এমনি বুঝতে পারে। তো বলছে কোনো সমস্যা নেই আমরা বাসা নিয়ে দেবো, নিয়ে দিতে সেই পর্যন্তই ওই 31st নাইট পর্যন্ত তাদেরই আজ পর্যন্ত ফোন করে জিজ্ঞাসা করেন বর্ষা কেমন আছে।
গেস্ট পার্সপেক্টিভ থেকে এটাই হওয়া স্বাভাবিক বর্ষা, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু আপনার আপনার জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো হচ্ছে, আপনার গল্প কি এখানেই শেষ নাকি আপনি আরো কিছু কন্টিনিউ করতে চান?
না এখানেই শেষ, আমি যেটা মানে এখানে এসে বোঝাতে চাইলাম যে আমার কোনো ভুল ছিল না, মানে আমি যে গল্পটা বলছি আমার লাইফে, আমার এখানে যদি ভুল থাকে আপনি বলতে পারেন যে না বর্ষা তোমার এই তোমার গতকাল এইখানে ভুল ছিল।
জীবনের গল্প যা তাই, প্রথম কথা হচ্ছে আপনি এখনো এই লাইফের সাথে জড়িত, আপনি এখনো এই আপনার শারীরিক যে সম্পর্ক যেটা আমরা বলে থাকি অবৈধ শারীরিক সম্পর্ক সেটার সাথে আপনি জড়িত, আপনি এটা থেকে কেন সরতে পারছেন না? আপনার মূল কারণটা আপনি বলেন যে আপনি এটা থেকে কেন সরতে পারছেন না।
আমি এটা থেকে কেন সরতে পারছি না, মানে এখন আমি মানে সরে কি করব, আমার কে বিয়ে করবে? মানে সাপোজ একটা ছেলে আমাকে না জেনে বিয়ে করলো, কিন্তু আদার্স যারা আছে এরা কিন্তু বলে দিবে, একদিন একদিন বলবে যে এই বর্ষা এরকম ছিল, তখন সে ছেলেটা আমার সাথে ঘর করবে? করবে না, তাই না? কারণ ওর ওয়াইফকে কেউ খারাপ বলবে এটা কখনই চাইবে না। আর প্রথমত হচ্ছে গিয়ে যে আমি মানে ছাড়তে পারছি না, তা না, যে এখন মানে ওই 31st নাইট পর্যন্তই মানে স্টপ, এখনো পর্যন্ত আর কিছুই না, এই ঘুরতেছে বাসা, আপনার বাসা থাকতেছি। বাবা বলতেছে যে লাইফে তো অনেক দেখছিস, কি পাইছিস, কিছুই পাসনি। মানে আমার এই ব্যাপারটা আমি আমার ফ্যামিলির সবাই কাছে বলছি এবং এটা খুব বড় গেলাম যে আমি না খারাপ হয়ে গেছি, সেদের সাথে আমি না মেলামেশা করি। কেন করি জানিস? আমার মা বাবার কারণে, তারা আমার বিশ্বাস করেনি এবং তারা নিজেরাই তুলে দিচ্ছে আমার খালা খালুর হাতে নষ্ট করে দিল ওরে। তখন আপা এই বুঝায় যে এগুলো আর লাভ নেই, ভালো না যা, বা তোর এখনো তোর বয়স এমন না যে তোরা দেখলে বুঝা তুই অনেক বয়স, তাও না, আর তুই স্কুলে ঘুরতে পারি আমি, আমার টাকায় তুই পড়াশোনা কর, এখনো তারা বলে। কিন্তু আমি আমি ভাবি যেটা যে আমার এই নষ্ট লাইফটার কথা যখন আমার হাজবেন্ড জানবে তখন সে কি করবে, বা আমি আমার হাজবেন্ডকে কি দেবো, কি আছে দেওয়ার মতো? এই 4 বছর আমি না হল হাজারো লোকের সাথে মেলামেশা করছি, হাজারো লোকের সাথে, যখন সেটা জানবে যে আমার বউ আর এক হাজারো লোকের সাথে মেলামেশা, তখন সে আমার ডাকবে?
ওকে, আমাদের উত্তর নেই, আমার কাছে স্পেশালি কোনো উত্তর নেই, আমি লিসনারদের উপর ছেড়ে দিতে চাই। আপনি আমাকে বলেন তো আপনার ফিলিংসটা কি হয় ওই মুহূর্তে, আপনি যখন হাজারো ছেলেদের সাথে মেশেন?
আমার কোনো ফিলিংস নেই।
তাহলে আপনি কেন মেশেন?
আমার কোনো ফিলিংস নেই, মানে এই কাজটাতে মানে কোনো ফিলিংস নেই আমার, আমার শুধু ফিলিংস একটাই, আমার টাকা, এটাই আমার ফিলিংস।
কত টাকা রোজগার করেন এখন আপনি প্রতি মাসে?
এখন বুঝলে মানে এখন একদম কম করে হলো 50,000 টাকা,
কম করে হলো 50,000 টাকা আপনি রোজগার করেন, মানে বিগ অ্যামাউন্ট অফ মানি আপনার জায়গাটা থেকে। সো আপনি তো ইচ্ছে করলে যতদিন যাবো এই পেশাতে আছেন, আপনি কিছু টাকা সেভ করে হলো ভালো রাস্তায় চলে আসতে পারতেন। আপনি 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 কি সেটা করেছেন?
না, আমি তো কোনো টার্গেট নিয়ে নামি নাই, যে আমি একটা টার্গেট আছে যে না আমি এত বছর এই কাজটা করবো, করে ভালো হয়ে যাব, আমি এই ধরনের কোনো টার্গেট নিয়ে নামি নাই। বা আমি যখন এই যে টাকা পয়সা যাই পাইতেছি, মানে এখন 2,000 টাকা দিচ্ছে আমাকে একজন, ওটা তখনই শেষ, বা আসছি থেকে রাস্তা দিয়ে দেখা গেছে যে এটা সেটা বন্ধু বান্ধব কিনে, এটা শেষ।
আপনি ড্রিঙ্কস করেন?
হ্যাঁ,
আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি ড্রিঙ্কস করেন। আর আপনি যে অ্যামাউন্টের মানি পান সেটা আসলে আপনার ব্যয় হয় কিভাবে? ড্রিঙ্কস করে, পার্টি করে, এসব করে?
ড্রিঙ্কস করি, আমি ড্রিঙ্কস করি, ইয়াবা সেবন করি, এই মানে ইয়াবাটা কন্টিনিউ।
ইয়াবার পেছনে আপনার কত টাকা দেয় প্রতি মাসে?
প্রতিদিন না হলে 3,000 টাকা দেয়, না হলেও ইয়াবার পেছনে 10টা ইয়াবার দাম 3,000 টাকা যদি ভালো কোয়ালিটি আনতে চাই।
এটা আপনাকে কি দেয় এই ইয়াবারটা? আপনাকে কি দেয়?
যারা বিক্রি করছে তারা দেয়।
না না, আপনার আপনার বেসিক্যালি খাওয়ার পরে আপনি কি পান?
কি পাই? কিছুই না।
আপনি লাস্ট কখন খেয়েছেন ইয়াবা? এখানে আসার লাস্ট আগে কতক্ষণ আগে খেয়েছেন বা সময়টা মনে করতে পারবেন?
6টা।
আপনি আমি তো আমাদের লিসনারদেরকে বোঝাতে পারছি না, ওকে সামনে থেকে দেখলে বুঝতে পারতেন যে কি পরিমাণ হাত পা ছড়াছড়ি করছে এবং ওকে দেখে বোঝা যাচ্ছে আসলে ও কতটা এনার্জেটিক, যেটা ওর শরীরের সাথে বা ওর চেহারার সাথে কোনো মিল নেই, কিন্তু ওকে এতটা বেশি এনার্জেটিক আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি যে কেন এটা হলো আমার শরীরে। আমি আমি আসলে এখন বুঝতে পারছি তার পেছনের কারণটা কি। তাহলে আপনি ড্রাগ নিচ্ছেন, আপনি ইয়াবা ছাড়া অন্য কোনো কোনো অন্য কোনো কিছু কখনো সেবন করেছেন বা কোনো কিছু নিয়েছেন?
না, শুধু ইয়াবা।
প্রথম থেকেই আপনি ইয়াবা নিচ্ছেন? এটা কিভাবে, এই ইয়াবার সংস্পর্শে আপনি কিভাবে আসলেন, কে দিল আপনাকে?
ইয়াবার সংস্পর্শে আসছি যে ঠিক মানে জাপান ছিল ছেলেটা, ও থাকে হচ্ছে গিয়ে মোহাম্মদপুরে, তো তখন মানে ইয়াবাটা তেমন ই না, মানে মিডিয়াতে প্রকাশ হয়নি তখনও।
আচ্ছা,
মানে তখন না, সেটা তো অনেক আগে কথা, মানে মিডিয়াতে প্রকাশ হয়েছে 2004, তখন তো খুবই ভালো একটা মেয়ে না, তখন মানে আমি জানি না যে ইয়াবা বলতে কিছু একটা আছে। তো আমার বাসার গেস্ট আমার সাথেই থাকতো সবসময়, আর ওই আমার বলছে যে একটা ট্যাবলেট আছে ইয়াবা নাম, এটা খাইলে অনেকক্ষণ সেক্স করা যায়, এটা বুঝতো আমাকে। তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে এসো দেখবো কেমন। তো দেখলাম যে মানে লাল লাল ট্যাবলেট, বাতের ট্যাবলেটের মতো, তো কীভাবে খাইতে হবে, তো ওই যে ফয়েল পেপার বের করলো, লাইটার মাইটার সব বের করলো, বের করে দেখালো যে এভাবে খেতে হয়। তো তখন আমি বললাম যে আমি তো এখন সিগারেটও খাইনি, আমি এটা টানতে পারবো না। তো বলে যে ঠিক আছে এইভাবে যদি খাইতে না পারো সমস্যা নেই, তুমি কফির সাথে খাও। তো একই রকম ফিলিংস বাবা, এটা বললো। তো ওই প্রথম আমি ইয়াবা খাই, ইয়াবা খাওয়ার পর মানে ওই দিন আমি ওর সাথে 3টা ইয়াবা খাইছিলাম প্রথম, একদম ফার্স্ট ইয়াবা খাওয়ার পর তখন আমার কাছে মনে হলো যে একদম সবচেয়ে পৃথিবীর মধ্যে বাদে নেশা হয়েছে সেটা, ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, এটা কি নেশা? যে একটা মানে একটা জিনিস খাইছি মানে ড্রিঙ্কস করলে কিছুক্ষণ পর ঘুম এসে পড়বে, আর এটা খাইলে মানে 2-3 দিন কোনো ঘুম টুম কিছুই না, মানে খাওয়া দাওয়া কিছুই নাই, প্লাস দেখা যাচ্ছে সেই যে একটা অবস্থা অন্যরকম হয়ে যায়। তখন দেখলে বোঝা যায় যে একটা ও কিছু একটা খায়, মানে খুব বিশ্রী একটা অবস্থা হয়ে যায়। তো এটা মানে চিন্তা করতে আমি অনেক দিন খাইনি। আমার ফার্স্ট আমি ইয়াবা খাই হচ্ছে গিয়ে 2010-এর শেষের দিকে মনে হয়, এরকমই হবে। আর তারপর থেকে আরেকটা ফ্রেন্ড ছিল, মানে ও মানে কন্টিনিউ ওর সাথে থাকতোই সবসময়। আর একটা পর যেমন ওর সাথে আমার বেশি চলাফেরা ছিল শুধু ইয়াবাটার কারণে। আর এটা কোথায় পাওয়া যায় না পাওয়া তখন আমি জানতাম না, মানে এখন যেমন জানি যখন ওর ফোন দিলে আসতেছে, মানে তখন
কিভাবে আসে এটা আপনার যদি বলতে কোনো সমস্যা না হয়।
দেখা গেছে যে মানে ইয়াবার ফ্রি যারা আমাদের এলাকায় যারা আছে তাদেরকে ফোন দিলেও এসে দিয়ে যায়।
সো আপনার তাদের সবার সাথে কানেকশন
না, কানেকশন বলতে মানে কি ফিজিক্যাল রিলেশন না। হ্যাঁ ইয়াবা খাই এই পর্যন্তই।
ওকে, তারা নিজেও কি এটাতে এটি সেবন করে?
অনেকে খায় অনেকে খায় না, মানে যারা যাদের কাছ থেকে আমি নিতেছি, মানে আমি জানি যে একটা ডিলার আমি ওর থেকে নেবো, কি করে না কিছু তোমার দেখার বিষয় না।
আপনি যদি না খান ইয়াবাটা তাহলে কি ফিলিংসটা হয়? আপনি কখনো গ্যাপ নিয়েছেন, বড় কোনো গ্যাপ? সেই সময়টা আপনার কি হতো, অনুভূতি কি হতো?
কোনো অনুভূতি নেই। বা এই যে মানে একটা আছে যে মানে যারা সেন্সিটিভ হয় ওদের একটা ইয়ে আছে যে ওরা সেন্সিটিভ না খায় হাত পা কাঁপবে, জ্বর চলে আসবে, ঠান্ডা লাগবে এরকম। কিন্তু ইয়াবা না খেলে কিছুই না, যে হাত পা
কাঁপবে কোনো ক্ষতি করে না।
ইয়াবা
ইয়ে না খেলে কোনো শরীরের মধ্যে এমন কোনো
না না না, এটা আমার মধ্যে আমি দেখতেছি না,
আপনার মধ্যে আপনি দেখেননি। আপনি ইয়াবাটা খাওয়া শুরু করলেন মূলত বেশি সেক্স করার জন্য, আপনি সেটা বলছিলেন?
না বেশি সেক্স করার কারণে না, মানে পরে যখন ওই আমার ফ্রেন্ড যখন বললো যেটা খাইলে অনেক মানে দেখা গেছে যে আমি 10 মিনিট সেক্স করতে পারতেছি, মানে একটা ছেলের ব্যাপার বলতেছি যে ছেলেটা 10 মিনিট পারতেছে, মানে সেখানে আর একটু টাইম বেশি নেবে মানে এইটা বলছে। কিন্তু আমি যে এই পর্যন্ত মানে আজও পর্যন্ত ইয়াবা খাইতেছি আমি কখনো দেখিনি যে এটা সেক্সের প্রতি কোনো এফেক্ট হবে, কোনো প্রভাব কিছুই নাই। এটা একটা ফালতু একটা কথা।
তাহলে আপনি কেন নেন এখন 10টা করে নিচ্ছেন? আপনি
টাকা আছে নিতেছি, টাকা যেদিন থাকে না একটু বসে থাকি, মানে খাইতেই হবে আমি কুনি না। আজকে মানে আপনাদের স্টুডিও আসার আগে আমি খেয়েছি, এবং ফার্স্ট যখন আমাকে শাকিলকে ফোন করে তখন আমি খাওয়া শেষ করছি।
ওকে ওকে কুল, আমি কি কোশ্চেন করবো, আমি একটু অ্যাবরথবর হয়ে গেছি এ বসে এসে। ওকে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন হ্যালো 8920। হ্যাঁ হ্যালো 8920 তে আজকে বর্ষা আছে আমাদের সাথে, বর্ষা তার জীবনের গল্প বলছে। বর্ষা আমরা গল্প এখনো শেষ করিনি, আরো অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে। সি আপনি আপনার লাইফটা নিয়ে কি স্বপ্ন দেখেন এখন? প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে, প্লিজ স্পিকারটা একটু কাছে নিয়ে বলবেন, মাইক্রোফোনটা কাছে নিয়ে।
আমার লাইফটাকে নিয়ে আমি কি স্বপ্ন দেখি? স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে বারণ নেই। আর এমনও না যে স্বপ্ন দেখতে কিছু লাগবে বা কেউ এসে আমার বাধা দেবে, এই বাজে একটা মেয়ে দিলে আমি স্বপ্ন দেখতেছিস। স্বপ্ন দেখি প্রতিদিন, আমি চোখ ভরে স্বপ্ন দেখি যে আমার খুব ভালো একটা একটা বিয়ে হবে, এই তো আমার লাইফটা আমি গোছাবো, এরকম স্বপ্ন আমি দেখি।
আপনি কি পারবেন কথা দিতে যে একটা ছেলে আপনাকে সব কিছু মাফ করে দিয়ে আপনার আপনাকে নিয়ে সুখী হতে চাইলো, ঘর সংসার করতে চাইলো, সেই ছেলের কোনো একটা আচরণে বা সেই ছেলের কোনো খারাপ আচরণে আপনি পূর্বের লাইফে ফিরে যাবেন না?
কখনোই না, আগে আমারটা দেখতে হবে। আমি তো ছিলাম এক সময়, সে না একটা করছে মাফ করে দিই, সে তোমার কতগুলো করে দিছে।
ওকে, তাহলে আপনি এই লাইফটাকে কেন লিভ করছেন না? আপনি বলছেন যে আপনার আপনাকে আর কেউ একজন এসে আপনাকে হাত ধরে নিয়ে যাবে এখান থেকে, সেটা না হয়ে আপনি আপনি নিজে থেকেও স্টপ করতে পারেন, নিজে থেকে স্টপ করে আপনি আপনার জায়গাটাতে লম্বা একটা সময় নিয়ে ভালো সময় পার করতে পারেন, তারপর আপনি অপেক্ষা করেন কারোর জন্য, আপনি সেটা কেন করছেন না?
না আমি যে লম্বা সময় পার করি তা কিন্তু না, এর মধ্যে 6 মাস একদম টোটালি গ্যাপ ছিল, এটা এই সেক্সুয়াল ব্যাপারটা মানে টোটালি গ্যাপ ছিল। হ্যাঁ ভালো হয়ে যাব আমি, কিন্তু কই মানে ওই ধরনের কোনো সারা শব্দ, ওই একই ফোন দিতেছে আসো ওই পর্যন্তই। আর বাবা মার কথা শুনি শুনি নাই যে তা না, শুনছি তাদের কথা শুনছি আমি।
আপনার ফ্যামিলি থেকে ট্রাই করেনি আপনাকে বিয়ে দেওয়ার জন্য? আপনার বাবা ট্রাই করেনি?
এখনো পর্যন্ত না।
আপনার বোনরাও ট্রাই করেনি?
কেউ না। আমার যে ছোট বোন মানে আমার মা পেটে আমার দুই বোন, তো তো আমার যে ছোট বোন ওর কিন্তু বিয়ে দিয়েছে কত প্রায় 4-5 বছর বিয়ে দিয়েছে, কিন্তু আমার ফ্যামিলি আজ পর্যন্ত মানে তাদের একটা দায়িত্ব আছে না ও খারাপ হয়ে তাতে কি হয়েছে ওর গ্রামে নিয়ে বিয়ে দিয়ে দিই, এরকম তাদের ভিতরে কোনো ফিল্মস আমি দেখিনি।
মাঝখানে একবার চেষ্টা করেছিল আপনার মা বলেছিল, আপনি তখন জাননি?
আমার মায়ের মানে যা করছে শুধু মাই করছে, তারপর দেখা গেছে বাবার কোনো উৎসাহ পায়নি, সেই জন্য হয়তো সে হ্রাস পায়নি।
আপনাকে হাজার হাজার মানুষ আজকের স্টোরি শুনে গালি দিতে পারে, ইভেন দিচ্ছেও অনেকে, অনেকে খারাপ বলবে, খুব বেশি কিছু মানুষ যারা সিম্প্যাথি দেখাবে। আপনার অনেক ক্লায়েন্ট আজকে এই গল্পটা শুনেছে, তারা লজ্জায় মুখ ঢাকবে, তাদের সবার উদ্দেশ্যে আপনার কি বলার আছে? সবকিছু মিলিয়ে শ্রোতাদেরকে আপনার কি বলার আছে? তার আগে আপনি আমাকে বলেন তো আপনি হ্যালো 8920 তে কেন আসলেন?
কেন আসলাম। আমি যেদিন ফার্স্ট এই এইটার গল্পটা শুনি, মানে সেদিন মানে রবিন নামে একটা ছেলে আসছিল আপনাদের স্টিলতে, সেটা দুইটা বিয়ে করছিল, মানে ওইটা ওই এইটাই মানে ই করতেছিল, সে শেয়ার করতেছিল, একটা পর্যায়ে আপনি তাকে পাগল বলছিলেন যে আপনি আসলে একটা পাগল, মানে সবকিছু মিলে আপনি একটা পাগল এটা তারা বলছিলেন। তো মানে আমি ওই দিনই ফার্স্ট শুনছি, মানে এরকম একটা গল্প যে ওইটি ওই দিনই আমি ফার্স্ট শুনলাম। শোনার পরে চিন্তা করলাম যে তাহলে এই অনুষ্ঠানটা অনেক আগে থেকেই হয়, তাহলে আমি তো একজন কল্লার, এইরকমও না কেউ জানি আজ পর্যন্ত। আমি বলি আমার লাইফটা, আর এটা যদি মানে লাইভ শো হইতো, মানে সামনাসামনি টিভিতে দেখানো হবে, আমি তাও আসতাম।
কেন আসতেন?
বলতাম, আমার সবাই দেখতো যে মেয়েটা কত সাহসী, যেহেতু আমার মানে সবাই ঘৃণা করবে করুক।
আপনার এই যে সাহস, এই সাহস তো অনেক অনেকেরই ক্ষতি করতে পারে। তারা তো কিরকম ধরেন, আজকে এই যে আমরা আপনার অনুষ্ঠানটা প্রচার করছি, এখানে অনেক ছোট ছোট বাচ্চারা শুনবে, যারা এখন পর্যন্ত বয় প্রাপ্ত না, যারা রেডিও শুনে থাকে, কেউ হয়তো এসএসসিতে পড়ে, কেউ হয়তো অনেক জুনিয়র, তারা তো এটা শুনে অনেকেই ভড়কে যাবে, ভয় পেয়ে যাবে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
না, তারা এই ভুলটা কেন করবে, তারা তো শুনলো আমার লাইফ সম্পর্কে, তাই না? অ্যাকচুয়ালি এটা কোনো মানে আনন্দদায়ক বা কোনো মজার কোনো লাইফ না, যে আমি এই যে যতগুলো কথাই বলছি, হ্যাঁ আমার সাহস আছে তারপরে বলছি, কিন্তু নিজের নিজের তো একটা লজ্জাটা কি আছে যে আপনার সামনে আমি বলছি কথাগুলো, আমি কি একটু লজ্জা পাচ্ছি না? পাচ্ছি আমি, কিন্তু এখানে অনেকগুলো মানে জিনিস এড়াইছি আপনার কাছে, যেগুলো আমি লজ্জায় বলতে পারি নাই।
আমার মনে হয় আপনি শেয়ার করেন, আমার দেশে তারা শুনুক। আমার আমার কোনো লজ্জা নেই, বিকজ আমি এখানে যখন অনুষ্ঠান উপস্থাপনা করি তখন লজ্জা সরম ভয় ভীতি সবকিছু ঝেড়ে চুটে দিয়ে আসি, আমি রিয়েল জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করি, আর সেটা আমাদের শ্রোতারা কিভাবে শুনে সেটাকে কিভাবে নিচ্ছে তাদের উপরে আমরা ছেড়ে দিই। রেডিও ইজ ওয়ান সাইডেড মিডিয়া, এটা দশজন মিলে শুনতে হবে এমন কোনো কথা নেই, প্রত্যেকের কানে হেডফোন দিয়ে নিজে নিজে শুনতে পারে, তার জায়গাটা থেকে সে ইভালুয়েট করে শুনবে যে আসলে যেটা বলছে। আপনি আপনি তো আমাদের সমাজের চিত্র, আপনাকে আমরা সমাজের চিত্রটাই এখানে উপস্থাপন করছি, আপনাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ আমাদের নেই। আপনি কি কি অ্যাভয়েড করেছেন সেগুলো আপনি আমাদের সাথে যদি চান শেয়ার করতে পারেন।
না, অ্যাভয়েড করতে বলছি কি, অ্যাভয়েড করছে এতটুকুই, মানে কয়েকটা মানে সিরিয়াস সিরিয়াস ব্যাপার, যে মানে যেগুলো শুনলে মানুষ বলবে যে পৃথিবীতে মানে এরা কি, বা মানে যে মেয়েটা একটু আগে তার বাবা মার সম্পর্কে এত একটু ভালো বললো, মানে সেই ফ্যামিলি মানে সে বাবা মা পাশের রুমে, সে পাশের রুমে সেক্স করতেছে, এটা তার এটা তার বাবা মা কিভাবে মেনে নিল?
এরকম কি ঘটনা ঘটেছে যে আপনি আপনার বাবা মা জানতে পারে পাশের রুমে ক্লায়েন্ট নিয়ে আপনি এরকম ডিল করেছেন কখনো?
ক্লায়েন্ট আনতে হচ্ছে গিয়ে সে আমার স্টেপ মাদার, যে সে ক্লায়েন্ট আনতো
আমার পার্টটা আমার একটু জানা দরকার। আমি এই পার্টের আগে স্টেপ মাদার এবং ফ্যামিলি পার্টটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ ও যেটা বলছে যে আমরা যেটা জানতাম পুরো স্টোরিতে যে স্টেপ মাদার শুধুমাত্র চেয়ারম্যানের কাছে নিয়ে গেছে, কিন্তু মাঝখানে স্টেপ মাদারের অনেক বড় একটা পার্ট সে এখানে হাইড করে গেছে। আমরা একটু জানতে চাই ফ্যামিলির কাছে, আমরা আরেকবার একটু ফিরে যেতে চাই, সংবাদের পর পরই আমরা ফিরে আসবো। ফিরে আসার পর আমরা আজকের এই গল্প খুব ছোট করে শেষ করে দিব, সেখানে যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। আর এই মুহূর্তে যারা ফেসবুকে রয়েছেন, যারা বর্ষাকে নিয়ে বিরূপ কোনো মন্তব্য করছেন, তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করব, প্লিজ ডু নট ডু দ্যাট, রেসপেক্ট দিস কল। ওকে, সে অকপটে স্বীকার করেছে এবং তার আজকের যে অবস্থা সেই অবস্থার পেছনে তার পরিবার দায়ী, তার বাবা মা নিজে দায়ী। সুতরাং যদি হেট করতে হয়, সে নিজেও কিন্তু হেট করে না, সুতরাং এই সব পারিপার্শ্বিকতাকে মূল্যায়ন করে আপনি গল্পটার লেসন নেবার চেষ্টা করেন। একটা কথা আছে, পাপকে ঘৃণা করো পাপীকে না। ও যে হ্যালো 8920 তে এসছে সেজন্য আমি ওকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই, যে এতটা সাহস এবং এতটা সৎ সাহস না থাকলে আসলে কেউ এভাবে নিজেকে অকপটে স্বীকার করতে পারে না। আমরা বর্ষাকে নিয়ে ফিরে আসবো হ্যালো 8920 সংবাদের বিরতির পরপরই, আশা করছি সাথে থাকবেন। ফেসবুকের ঠিকানাটা আরেকবার বলছি, facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হয়ে যাবেন। বর্ষা আছে ওখানে, আপনি ইচ্ছে করলে ওখানে বর্ষাকে নিয়ে যে রেডিও স্ট্যাটাসটা দেওয়া আছে ওখানে গিয়ে আপনি মন্তব্য করতে পারেন। আবারও বলছি facebook.com/hello8920, hello8920, আর আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। সংবাদের পরপরই ফিরে আসছি, সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে, আপনি শুনছেন ABC রেডিও, কিবরিয়া আপনার সঙ্গে আছে এবং কিবরিয়াকে এবং লাখো শ্রোতাকে আজকে সাহস নিয়ে অকপটে বর্ষা তার জীবনের কাহিনী বলে যাচ্ছে। বর্ষা সংবাদের আগে বলেছিল একটা পার্ট আছে, কিছু পার্ট আছে সে আমাদের এখানে হাইড করেছে। বর্ষা যে সাহসটা দেখিয়েছে তারপর আসলে হাইড করা কিছুই থাকে না। বর্ষাকে আমরা বলেছি যে আপনি বলুন আপনার যে পার্টটাকে আপনি হাইড করেছেন সে পার্টটা আমাদের সামনে বলুন, আমরা একটু জানতে চাই। তার আগে বলে দিই আমাদের ফেসবুকে আপনি মেম্বার হতে পারেন হ্যালো 8920। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। ওখানে বর্ষাকে নিয়ে একটু রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে বর্ষাকে যে কোনো প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন। আর যারা অশালীন প্রশ্ন এবং মন্তব্য করবেন তাদেরকে পেজ থেকে সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হবে। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করছি হ্যালো 8920 যারা মেম্বার আছেন তারা প্লিজ কোনোভাবেই অতিথিকে অসম্মান করা হয় এরকম কোনো আচরণ করবেন না। প্রত্যেকেরই জীবন প্রত্যেকের জায়গাতে অনেক বেশি মূল্যবান, প্লিজ দয়া করে এমন কোনো আচরণ করবেন না ফেসবুকের এই পেজটিতে। কারণ আপনার আপনার আইডি দিয়ে, আপনার আইডি কিন্তু আপনার পরিচয়, আপনার আইডিতে আপনি যেটা লিখছেন সেখানে ওখানে হাজার হাজার মানুষ দেখছে, লাখ লাখ মানুষ দেখছে। সুতরাং এমন কোনো আচরণ করবেন না, এমন কিছু লিখবেন না যাতে আমরা বাধ্য হই আপনাকে ব্লক করে দেওয়ার জন্য। প্লিজ আমরা সবাইকে নিয়ে থাকতে চাই, ওখানে দয়া করে এমন কোনো কমেন্টস, এমন কোনো বাজে কোনো মন্তব্য করবেন না। গঠনমূলক আলোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন, আপনি ঘটনার পেছনে ঘটনাকে নিয়ে ভাবার চেষ্টা করুন প্লিজ। বর্ষা মূলত লাখো মানুষের উপকার করে দিয়ে যাচ্ছে আজকে। বর্ষা তার নিজের জীবনের ঘটনা বলে প্রমাণ করে দিয়ে যাচ্ছে যে সে আসলে ভালো চায়। বর্ষার মতো আর কেউ না হোক বর্ষা সেটা নিশ্চয়ই চায়, যে জন্যই মূলত বর্ষা এখানে এসছে। যাই হোক, আমরা বর্ষার যে পার্টটায় বর্ষা হাইড করেছে সেটা আমরা জানবো। আর ফেসবুকের ঠিকানাটা আমি আবারও বলছি facebook.com/hello8920 facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। ওখানে ফোন করুন, ফোন করার পর আপনার নাম, আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, তারপরে বলুন আপনার যা বলার আছে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। বর্ষা, আমরা সংবাদের আগে বলছিলেন যে কিছু কিছু বিষয় আপনি আমাদেরকে বলেননি। আসলে আপনি আপনার জীবনটাকে যতটা স্পষ্ট করে তুলে ধরেছেন তারপরে আর গোপন করার কি বা থাকে? আপনি অকপটে
কেন বলতে চাচ্ছেন? এটা হচ্ছে গিয়ে যে তাহলে মানে ফ্যামিলির প্রতি, বাবা মার প্রতি ছেলে মেয়েদের একটা ওই চলে আসবে, ঘৃণা চলে আসবে যে বাবা মা এতটা খারাপ কিভাবে হয়।
নিশ্চয়ই পৃথিবীর সকল বাবা মা এরকম নন।
আমি এমনও দেখছি যে নিজের মেয়েকে শুধু 500 টাকার বিনিময়ে আমার কাছে নিয়ে আসছে যে আমার 500 টাকা তো তুমি ওরে দিয়ে দিও একটা যুগ্ম ছেলের কাছে।
ও মাই গড, মানে আপনাদের এরিনাতে এটা হয়?
হ্যাঁ, মানে এটা আমি নিজে চোখে আমার দেখা।
মানে আপনি বলছেন যে ফিজিক্যালি যে ব্যবসাটা বা আছে সেখানে বাবা মারাও অনেক বেশি ইনভলভ থাকেন।
হুম,
আপনার ক্ষেত্রে কি হয়েছে? আপনি স্টেপ মমকে নিয়ে কিছু একটা বলছিলেন।
আমার ক্ষেত্রে সে তো প্রথমে যে চেয়ারম্যানের কাছে দিছে, তারপরে মানে যখন দেখছে যে আমি অহরহ এটা করতেছি, সবাই জানতে কি করছে, তখন সে বললো যে রাস্তা রাস্তা না ঘুরে নিজে বাসায় তো করতে পারিস। বাসায় ক্লায়েন্টন তুই অন্য জায়গায় যাচ্ছিস বা অন্য একটা বাসায় নিয়ে গেলে সেখানে ফ্ল্যাট ভাড়া তো তোর দিতে হয়। এরকম মানে করছি, আমার বাবা মা 500 রুমে বসা, আমি 500 রুমে ক্লায়েন্ট মেসেজ করতেছি। মানে এই তখন মানে বাবা মার সামনে এসে দাঁড়ানো যে একটা মেয়ের জন্য কতটা মানে লজ্জাজনক। আর আমি যখন এই লাইফটাতে জয় পড়ছি, মানে সেই থেকে আজ পর্যন্ত আমার বাবার সাথে যদি আমার মাকে কখনো ফোন দিছি, বাবা যদিও রিসিভ করছে, মা কই আমার কাছে দাও এ পর্যন্তই। আজকে মানে আমার মা মারা যাওয়ার পরে বাবা ফোন দিছে আমাকে ঢাকাতে আসা পর্যন্ত, সে আমি ফোন রিসিভ করিনি। কিন্তু আজকে সে কয়েকবার ফোন দেওয়ার পর আমি ফোনটা রিসিভ করছি। রিসিভ করার পর বলতেছে তোর ফোন দিলে ফোন রিসিভ করিস না কেন? বললাম যে এমনি একটু ব্যস্ত থাকি তো এই জন্য। তখন আজকে আমার বাবা বললো আমাকে যে ভালো ভেজা, যে আগে তো তোর একজন ছিল তোর গাইড, তোর খারাপ জানলো তারপর তোর বলছে যত খারাপই করছিস তারপর তোর একটাই দিছে, এখন কিন্তু বলার মতো তোর কাছে তোর আর কেউ নেই। আমি আমি আসি না থাকার মতোই, যে একটা মা যতটা দেখে রাখতো বা দেখে রাখছে তোরে আমি পারবো না, এখনো সময় আছে চেঞ্জ হয়ে যা তুই।
আচ্ছা, এবার বলেন যে আপনার হ্যালো 8920 যারা শ্রোতা রয়েছে এই মুহূর্তে তাদেরকে আপনার কি বলার আছে? আপনি আপনার জায়গা থেকে যে কোনো কিছু বলতে পারেন।
অ্যাকচুয়ালি মানে অনেকেই ভাবতে পারে যে হয়তো আমি এই লাইফটাতে খুব সুখে আছি বা হ্যাপি এনজয় করতেছি। অ্যাকচুয়ালি না, আমি মোটেও হ্যাপি না। আমারও মিশতে ইচ্ছে করে সবার সাথে, মানে আমার ফ্যামিলি আট দশটা আরও যে আমার বোন আছে এদের সাথে মিশতে ইচ্ছে করে, কিন্তু শুধু একটা কারণে আমি মিশি না যে হয়তো ওরা জানবে বা দেখা গেছে যে আমার সংস্পর্শে এসে সেও নষ্ট হতে পারে, তখন আজীবন আমারই দায়ী করবে। আমার ইচ্ছে করে আট দশটা মেয়ের মতো চলতে, আট দশটা মেয়ের মতো সংসার করতে। পরে যেগুলো করছি, হ্যাঁ প্রথমগুলো আমার ফ্যামিলির ভুল, কিন্তু পরে নিজেই আমি ভুল করছি। মানে এই ভুলটা যদি কেউ না করে, যে ফ্যামিলি যদি কোনো ভুল করেই থাকে এটা শুধরানোর পরে সে যদি কোনো ভুল না করে, যে পরে যেগুলো করছি আমি ইচ্ছা করি সেটা অবশ্যই আমার ভুল, এই এটা যদি কেউ না করে।
আপনি তো চাইলে এখনো শুধরাতে পারেন।
হুম, পারি।
তো কেন আপনি করছেন না?
কেন করছি না? আমি যদি এখন বন্ধ করে দিই, আমি এখন আসছি আমার যে সদগুণ আছে এর বাসায়, আর ও এমন একটা পার্সন যে ওর বাসাতে আমার একবেলা খাইতে হইলে সেখানে টাকাটা দিতে হবে, আর এটা আমি এখন বন্ধ করে দিলে আমি সে টাকাটা কোথায় পাবো? কে দিবে টাকাটা আমাকে? যারা আমার সাথে সেক্স করছে তারা কিন্তু 100 টাকা আমাকে এমনি দিবে না, সেক্সের বিনিময়ে তারপরে আমাকে টাকাটা দেবে তারা। তো এই টাকাটা কে দিবে? আপনি দিবেন? আরেকজন দিবে? দেবে না। যদিও আমি ভালো হইতে চাই, আমার আশেপাশে যে লোকগুলো তারাই আমাকে হতে দিবে না।
ওকে, where there is a will there is a way, ইচ্ছা থাকলে নিশ্চয়ই উপায় হয়। আপনি 4 বছর ধরে একটা জায়গায় থেমে আছেন, আমার জায়গা থেকে একটা জিনিস বুঝতে পারছি, আপনি একেবারে রাতারাতি চেঞ্জ হয়ে যাবেন সেটা সম্ভব না। আপনার ভালো হওয়ার ইচ্ছা আমাদের মধ্যে আছে, সেটাই হচ্ছে আপনার জীবনী শক্তি। আমি আপনাকে মোটেও উপদেশ দিচ্ছি না, বন্ধু হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বলার চেষ্টা করছি। আপনি একবারে ভালো না হন, আপনি যে টাকাটা এখন রোজগার করছেন, আমি বলছি না যে আপনি রাতারাতি চেঞ্জ হয়ে যাবেন। যদি একজন মানুষ এসে আপনাকে, একজন সত্যি সত্যি একজন ভালো মানুষ এসে, যদি আজকে হ্যালো 8920 কোনো শ্রোতা যদি এসে আপনাকে কোনো হেল্প করতে চায়, এবং সে যদি তার মোটো নিয়ে যদি ভালো জায়গাটা থেকে হেল্প করতে চায়, সেটা অন্য একটা ব্যাপার। বা আপনার প্রতিবেশী যদি একটা ভালো জায়গা থেকে আজকে রাতারাতি আপনার একটা পরিবর্তন দেখাতে চায়, সেটা অন্য একটা ব্যাপার। কিন্তু আমি যদি আপনার জায়গাটাই ধরি, আপনি যে টাকা আজকে এখন রোজগার করছেন, 50,000 ইজ এ বিগ অ্যামাউন্ট অফ মানি, এখান থেকে কিছু কিছু জমিয়ে, কিছু কিছু কাজ করে, বা কিছু কিছু যেটাই হোক, যেটা আপনি অন্তত আপনার এই যে নোংরা জীবন সেটাকে স্টপ করে দিয়ে আপনি হাতের কাজ করে হোক, একটা চাকরি করে হোক, এবং সেটার জন্য যেই এখন থেকে যে প্রস্তুতিটা নেওয়া, লেখাপড়া করা বা এটা কিছু করা, এই এই টাকার থেকে কিছু টাকা বাঁচিয়ে, সেটা তো আপনি করতে পারতেন লম্বা সময়
ধরে। হ্যাঁ, এটা ঠিক আছে। মানে আমি এখন মানে যেটা ভাবছি রিসেন্টলি, মানে কয়েকদিন আগে যেটা ভাবছি আমি, যে আমি যে মানে যে টাকাটা আমি পাচ্ছি, মানে সে টাকা দিয়ে আমি ভালো কিছু একটা করতে পারি, বা এটা দিয়ে একটা একটা জমায় আমি অনেক কিছু করতে পারি, একটা ব্যবসা করতে পারি বা কিছু একটা করতে পারি। তো মানে সেদিন এটা আমি চিন্তা করছি যে এখন যেটা হবে আমার সামনে, মানে যে টাকাগুলো আসবে আমার হাতে, সেটা দিয়ে আমি মানে একটা মানে ফেব্রিক বা হাতের কোনো কাজ শিখবো, সেটা দিয়ে আমি পরে মানে একা একা চলতে পারবো, মানে এই লাইনটাতে মানে টোটালি মানে চলে আসা। আর এই যারা আমাকে চেনে, মানে যে এলাকাটা আমাকে বেশি চেনে, মানে এই সাইডটা থেকে দূরে কোথাও চলে যাওয়া, যেখানে বর্ষাকে সবার নতুন ভাবে জানবে।
আরেকটা জিনিস যেটা ইদানিং দেখা যায় ইন্টারনেটের, যে এই ধরনের ঘটনা ঘটতে গিয়ে এমন কিছু ভিডিও, এমন কিছু জিনিস ইন্টারনেটে চলে আসে যেটা সারাটা জীবনের জন্য মেয়েটাকে পঙ্গু করে দেয়, কিংবা ওই 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 ভিডিওর মধ্যে যারা থাকে তারা পঙ্গু হয়ে যায়। এরকম কোনো দুর্ঘটনা তো আপনার জীবনে ইজিলি ঘটতে পারে, আপনি কি বি অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট? আপনি ওটার ব্যাপারে সচেতন? বা এরকম কখনো কোনো কিছু ঘটেছে আপনার জীবনে
এরকম ভিডিও? হ্যাঁ আছে। এটা যে বাজারে ফ্ল্যাশ হয়েছে বা হবে, বাজারে ফ্ল্যাশ হবে কিনা তা আমি জানি না। আর যে আমাকে মানে এই ব্যাপারটাতে ভয় দেখায় যে ও আমার ভিডিও আছে, আমি দেখছি, আমার দেখাইছি ও, সে যে তোর ভিডিও আছে মানে আমার সাথে কিছু করবি না, ছেড়ে দেবো, তার একটা কথাই বলছে, ছেড়ে দেবো ভাইয়া, কোনো সমস্যা নেই, আমাকে সবাই চিনবে। তখন আমার কেউ নাম্বার বলছে না, বসা একটু ডাকি, আমি কিন্তু সাথে আমার নাম্বারটাও দিয়ে দিই, যেগুলো দিয়ে আমার ভয় দেখায় লাভ নেই, ছাড়া দাও। বেরোতেছে না হাজার হাজার মেয়ের, কজন কাজে চিনি আছে আমার, এরকম ভিডিও আছে, এটা নিয়ে আমার কোনো ভয় নেই। আমি জানি যে যদিও ছাড়ে কি হবে, কেউ বিয়ে করবে না আমাকে, না করুক চলে যাবে দূরে কোথাও।
কিন্তু এটা তো, এই অ্যাক্টিভিটি তো সমাজকে নষ্ট করছে, সমাজকে স্পয়ল করছে, সোসাইটিকে স্পয়ল করছে। আপনি আপনার
সাহসিকতা, এই দোষটা কি তাহলে আমার? মানে ওই ভিডিওটা তো আমি নিজে থেকে করিনি, বা ওইটা যে হচ্ছে তাও তো আমি জানতাম না।
আমার কাছে কিন্তু
যে ভিডিওটা করছে এই কি হবে?
আচ্ছা, আপনার একটু লেভেলটা বুঝতে চাই, আপনি এই যে এই জগৎটাতে আপনি আছেন অনেকদিন ধরে, কোন ধরনের, আপনি হাই সোসাইটির কথা বারবার বলছিলেন, কোন ধরনের মানুষ পর্যন্ত আপনি রিচ করতে পেরেছেন, যদি হাই সোসাইটির একেবারে আপার লেভেল পর্যন্ত বলেন?
মন্ত্রী পর্যন্ত গেছি, নাম বলতে চাচ্ছি না, এই পর্যন্ত গেছি।
মন্ত্রী পর্যন্ত গেছেন আপনি? মানে মন্ত্রীরাও? ওকে ওকে, আপনি আমার থেকে যেভাবে দেখাচ্ছেন মনে হচ্ছে আপনি এমন একটি কি বিয়ে, তুমি কিছুই জানো না। ইনফ্যাক্ট আমি কিছু জানি না এসব ব্যাপারে,
এটা অবশ্যই যে কিছুই জানেন না, কারণ আপনি বসে না, বসে আমি আর কি বলবো। এই তো মানে আমি যে লেখাটা আছে এটাতে যাতে কেউ ইচ্ছা করেও না যায়, বা কোনো কারণে যদি সে চলে যায় ভালো না এটা, যখন বিপদ।
আপনার জন্য হ্যালো 8920 লিসেনাররা কিছু করতে পারে?
কেউ আসবে না, আসছে আপনার কাছে আমি বলে গেলাম যে এই ব্যাপারে কেউ আসবে না, সবাই বলবে। আর কারণ আমি আসলে আমার এতটুকু বয়স না, আমি এত এত লোকের সাথে মেলামেশা করছি, একটা লোকের সাথে কথা বলার পরেই আমি বুঝতে পারছি কেমন। এখন যদি আমার কেউ বলে না যে এলে একটা ছাড়া দো, তোমার আমি এটা করবো ওইটা করবো, মানে একটা সময় আমি খুব বিশ্বাস করতাম কথাগুলো যে হয়তো সে করবে, আশায় থাকতাম দেখি কিছু করে কিনা আমার জন্য। কিন্তু এখন যদি কেউ বলে না, মানে এত হাসি পায় তখন, আর তখন বলি যে এই কথাগুলো আছে না শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, প্লিজ এগুলো আমার বলবেন না। যদি পারেন যেদিন করবেন, করে দেখায় বলবেন যে আসলে করছি তোমার জন্য এটা আমি। কিন্তু এই যে মানে যে পর্যন্ত আমার সাথে বেড়ে শোয়াছেন এই পর্যন্তই বলতেছেন, শেষ কাজ আর মনে নেই বসার কথা, আবার মনে পড়ছে তখন আবার ডাকছেন।
আমাদের হ্যালো 8920 এর গল্পটা এখানেই শেষ। আজকে আমাদের সঙ্গে ছিল বর্ষা। বর্ষা সম্পর্কে মন্তব্য করার ধৃষ্টতা সাহস কোনোটাই আমার নেই। আজকের শোটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে আমি অনুভূতি লেস, আমি একেবারে অনুভূতি নেই, আমি পাথর হয়ে যাওয়ার মতো। আমি ঠিক জানি না যে আমাদের শ্রোতারা কিভাবে নিয়েছেন।
This track was downloaded from fusionbd.com.
আমরা বলিউডে অনেক ছবি দেখেছি, কলগার শব্দটা আজকে ওর মুখ থেকে এসছে। কলগালদের নিয়ে ছবি হয়েছে, নাটক হয়েছে, বহুত কিছু হয়েছে, কিন্তু একজন জীবন্ত মানুষ যে তার জীবনের কোনো নাটক না, কোনো সিনেমা না, কোনো মুভি না, কোনো কিছু থেকে নিয়ে না, একদম সরাসরি নিজের জীবনের অনুভূতিগুলো আজকে আমাদেরকে শেয়ার করে গেছে, একেবারে ডেডলি ডেয়ার যেটাকে বলে, অকপটে লাখো মানুষের সামনে। আমার মাঝে মাঝে মনে হয়েছে আমার গালে থাপ্পড় লাগছে কোনো একটা জায়গা থেকে, কারণ এই সমাজেরই মানুষ, এই সমাজে আমার কোনো কর্মকাণ্ড যেটা বা আপনার কোনো কর্মকাণ্ড যেটা বর্ষাকে একটা স্বাভাবিক জীবন দিতে পারত, সেই কর্মকাণ্ড আমি আদৌ করেছি কিনা। যাই হোক, বর্ষা যে কথাটা লাস্টে বলেছে যে কেউ দিবে না আপনাকে, লাখো মানুষ শুনেছে না, কেউ দিবে না, আমি আসলে সেভাবে বলতে চাই না। আমি অনেক আশাবাদী একজন মানুষ, নিশ্চয়ই ভালো না, কেউ না কেউ অবশ্যই লুকিয়ে আছেন, লাখো মানুষের মধ্যে নিশ্চয়ই একজন না একজন মানুষ লুকিয়ে আছেন যে অন্তত বর্ষার হাত ধরে বলবে যা হয়েছে চলো নতুন করে শুরু করি, এবং নতুন জীবনে কোনো পাপ থাকবে না, নতুন জীবনে কোনো ভয় থাকবে না, নতুন জীবনে কোনো অন্যায় থাকবে না, নতুন জীবনে কোনো দুঃস্বপ্ন থাকবে না। আমরা সেই স্বপ্নের কথা সবসময় হ্যালো 8920 তে বলতে চাই, এবং বলতে চাই বলেই আপনাদের জন্য এই প্ল্যাটফর্ম। আপনি আসুন অকপটে, আপনার জীবনের গল্প বলুন। আপনার জীবনের গল্পের মধ্যে আমাদের কোনো অ্যাডভাইস থাকবে না, কারণ বর্ষা জানে তার জীবনে ভালো কি মন্দ কি, এবং বর্ষার গল্প আজকে যারা শুনেছেন তারাও জানেন যে তাদের জীবনে বর্ষাকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন, কোন কাজে লাগাবেন, কোন কাজে লাগাবেন না। সুতরাং নতুন করে এখানে পরামর্শ দেওয়ার মতো কিছু নেই, শুধু শেষ বেলাতে একটা কথা বলার আছে, যারা এখানে জীবনের গল্প বলতে আসে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ, প্লিজ 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 ডু রেসপেক্ট দেম। তারা এখানে কেউ সেলিব্রিটি হতে আসে না, তারা আপনার কাছ থেকে লাখ টাকার মালিক হতে আসে না, কিচ্ছু পেতে আসে না, শুধু মনের কথাগুলো মন খুলে বলতে আসে। প্লিজ ডু নট ইউ রেসপেক্ট দেম। আমরা বর্ষারকে নিয়ে যে সব কমেন্টস এসছে ফেসবুকে স্ট্যাটাসে, যে রেডিও স্ট্যাটাস দেওয়া ছিল, ওগুলো নিয়ে আমরা একটু পরেই ফিরছি। গত সপ্তাহের অতিথি যিনি ছিলেন, তার গল্প, তারকে নিয়ে যে মন্তব্যগুলো এসছে সেগুলো আমরা পড়ব। এই ফাঁকে আরো একবার মনে করে দিচ্ছি, হ্যালো 8920 মেম্বার যদি আপনি হতে চান, আমাদের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, লাইক দেবেন, সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। বর্ষার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলেও আপনি পেজটিতে আসতে পারেন। আর যারা ফোন করতে চান দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আবারও বলছি 9115668। ফোন করুন, নাম বলুন, সেল নাম্বারটি বলুন, এবং বলুন আপনার কি বলার আছে। আপনার গল্পের জন্য অপেক্ষা করছে হ্যালো 8920।
Oh, my. আমার সাধনা মিটিল আশা না পূরিল সকলে পুরাই যায় মা জনমের সাকি গো মা তোরে তুলে তুলে নিতে আয় মা সকলে পুরাই যায় মা আমার সাধনা মিটিল সকলে পুরাই যায় মা
সবসময় দেওয়া থাকবে বর্ষার জীবনের আশাগুলো যেন শেষ না হয়ে যায়। এই সমাজে হাজারো বর্ষা এরকম রয়েছেন আমরা জানি, যাদেরকে আমরা এভাবে তুলে ধরতে পারি না। তাদের সবার জন্য শুভকামনা জানাতে চাই হ্যালো 920 লাখো শ্রোতার পক্ষ থেকে। এটুকুই তো আর করবার আছে, কিছু বেশি কি বা করবার আছে? যদি কিছু করার থাকতো তাহলে নিশ্চয়ই আমরা সেটা করতে চাই। 1:23 হচ্ছে সময়, দিদি আপনার সঙ্গে আছে আর আপনারা শুনছেন হ্যালো 8920 আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। বর্ষাকে নিয়ে যখন আমরা রেডিও স্ট্যাটাসের কথা বলছিলাম তখন শত শত কমেন্টস, আমি বলবো যে হাজার হাজার কমেন্টস আমরা ওখানে পেয়েছি। কিছু কিছু বন্ধুকে আমাদের ব্লক করতে হয়েছে কারণ তাদের অশালীন মন্তব্য আমরা সবসময় করি। এই পেজটিতে আমরা খুবই মনোযোগ সহকারে প্রত্যেকটি কমেন্টস একটু ভালো করে পড়ার চেষ্টা করি। ওখানে যারা অশালীন মন্তব্য করেন, কারণ যেহেতু এটা একটা কমিউনিটি, এখানে সবাই মিলে আমরা ভালো থাকতে চাই, একসাথে থাকতে চাই, তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দিই। আমরা সেই জন্য মোটেও দুঃখিত নই, কারণ যারা এই পেজে আসবেন হ্যালো 920 যারা মেম্বার তারা তাদের জায়গা থেকে এখানে ভালো থাকবেন, আমরা সেটাই আশা করি। অনেক অনেক কমেন্টস এসছে। হৃদয় খান লিখেছে, কিবরিয়া ভাই মানুষ কত নোংরা হতে পারে তা বর্ষাপুর আঙ্কেলের কথা না শুনলে বোঝা যায় না। একদমই ঠিক বলেছেন, আমিও খানিকটা ভরকে গিয়েছিলাম। কাজী মিতু লিখেছে, কিবরিয়া ভাই মানুষ এত নরপিচাস। শামীম সুলতান লিখেছে, বর্ষার আনতে কি, এই ধরনের অনেক কমেন্টস। বোনের মেয়ে মানে তো নিজের মেয়ে, যারা এই অনুষ্ঠান শুনছেন তারা কেউ বর্ষার মতো ঘটাবেন না। আমরা হ্যালোইন 920 প্রচার কেন করি, এটার পেছনে একটা মূলত একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে হ্যালোইন 920 তে ঘটে যাওয়া জীবনের গল্প শুনে আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন, আপনি যদি এই যে একজন যে বর্ষা ভুল করেছে, সে কিন্তু বলেছে প্রথম ভুলটা তার পরিবার করেছে এবং দ্বিতীয় ভুলটা সে নিজে করেছে, এই ভুলগুলো যেন আপনার জীবনে না হয় কিংবা আপনার বন্ধুর জীবনে যেন না হয়, সেজন্যই মূলত হ্যালোইন 920 অনুষ্ঠান। এবং এটা শোনার পরে যদি একজন মানুষ সচেতন হন তাহলেই হ্যালোইন 920 সার্থকতা। শরীফুল ইসলাম লিখেছে, নাকি মানুষ আমাদের সমাজে কত কিছুই না ঘটে তার খবর কি আমরা রাখি? একদমই শরীফুল ইসলামের সাথে আমি একমত যে আমাদের সমাজে অনেক কিছু ঘটে যাচ্ছে যেগুলা খবর হয়তো আমরা রাখি না। গোলাম মোস্তফা লিখেছে, অ্যালাস দিস ইজ আ ডিস্ট্রয়েড অফ হিউম্যানিটি। ফয়সাল আবি লিখেছে, গল্পের এক পর্যায়ে এসে আসলে আমার কণ্ঠরোধ হয়ে এলো, নরপিচাস গুলো টুকরো টুকরো করে শেষ করে দিল, একটা নতুন প্রাণ ধিক্কার জানাই। নুরুন নবী আপন লিখেছে, আমি এই গল্প শুনে নির্বাক হতবাক কিছুই বুঝতে পারছি না। হাসান কবির লিখেছে, আসলে শুনছি আর ভাষা হারিয়ে ফেলছি, বিস্মিত হয়ে বলতে হচ্ছে মানুষের জীবন এমন ঘটনাও ঘটতে পারে, আমাদের সমাজে না জানি আরো এমন কত ঘটনা ঘটে যাচ্ছে অবিরত পর্দার অন্তরালে, আর এইসব নরপশুর জন্য জীবনের শুরুটা এলোমেলো হচ্ছে বর্ষার মতো হাজারো মানুষের। শহীদুল ইসলাম লিখেছে, বর্ষা আমাদের বোন, বর্ষার করুণ পরিণতি খুবই কষ্ট দিচ্ছে আমাদেরকে, শুভকামনা বর্ষার জন্য। আবদুল্লাহিল বাকি লিখেছে, বর্ষার জীবন কাহিনী শুনে আমরা সবাই মর্মাহত। শাহাদত রানা লিখেছে, এইসব মানুষদেরই মানুষ আর জন্ম, এইসব মুখোশধারী, দুঃখিত, এইসব মুখোশধারী মানুষের জন্ম ভদ্র সমাজ কলঙ্কিত, বা এরকম কিছু একটা লিখেছেন। রুস্তম রতন লিখেছে, হচ্ছে নারীরা অসহায়, এটা কি বিধাতার বিধান, প্রশ্নবোধক একটা চিহ্ন, বর্ষার বাবা তারই পরিণতির জন্য দায়ী। আমরাও সেটাই বলতে চাই, আসলে বর্ষার বাবার মধ্যে এমন কোন অপরাধ ছিল যার জন্য শাস্তিটা তাকে পেতে হয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে যারা দিল তারা শাস্তিটা বর্ষার বাবার জন্য তাকে কেন দিবে। রাজবিশ্বাস লিখেছে, পৃথিবীতে এখনো যে মানুষ রূপে নরপিশাস আছে তা আমি আজকে বিশ্বাস করলাম। বর্ষা আমি তোমাকে কি বলে সান্ত্বনা দেবো বুঝতে পারছি না, আমি অনেক কষ্ট পাচ্ছি। জহিরুল ইসলাম লিখেছে, পৃথিবীতে যে সব সম্ভব তা এর প্রমাণ হচ্ছে আজকের গল্প। আবদুল্লাহ আসাদ লিখেছে, আমার বুক ফেটে কান্না আসছে। শরীফুল ইসলাম লিখেছে, বর্ষা এই পথে আসার জন্য কে দায়ী, সমাজ, রাগ, নাকি বাইরের দেশের সংস্কৃতি? বাইরের দেশের সংস্কৃতি কেন, আপনি কি হয়ে টেনে নিয়ে আসছেন আমি জানি না। মিলন মেহেদি আমাদেরকে লিখেছে, পৃথিবীতে অনেক বর্ষা আছে কিন্তু আমার মনে হয় খারাপ হলে এই বর্ষা আপু অনেক সত্যবাদী এবং অনেক সাহসী। মোহাম্মদ কাজী মিতু আমাদেরকে লিখেছে, আমি তুমি আপু তুমি ভালো হয়ে যাও। মিলন মেহেদি লিখেছে, আপু যদি মারা যেত তাহলে আজকে হয়তো তার জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘটতো না, বা ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা জানতাম না, আর এটাও জানতাম না যে পৃথিবীতে এত জঘন্যতম মানুষ পৃথিবীতে আছে, এত অন্যায় অত্যাচার করেও ফুলিয়ে মানে বুক ফুলিয়ে চলাফেরা করে আমাদের সমাজে। রুহুল মানিক লিখেছে, কিবরিয়া ভাই আমার মনে হয় বর্ষা এখানে আসছে এখান থেকে ভালো হতে চান, থ্যাংকস বর্ষা তোমার এই দুঃসাহসের জন্য। রাজন পল আমাদেরকে লিখেছে, হাউ প্যাথেটিক, প্রতিটা জীবনের পেছনে যে এত বড় হিস্টোরি থাকে তা জানতাম না, ধিক্কার তোমায়, একটা ভুল যেটা আপনি করেননি সেটার কারণে কেন নিজের প্রতি এত বড় অত্যাচার করলেন, এই প্রশ্নটা আমিও করেছিলাম তাকে। এখনো সময় আছে আপু, প্লিজ কাম ব্যাক, প্লিজ প্লিজ, নিজের জন্য না হলে এই দেশের মেয়েদের জন্য ফিরে আসেন। মরিয়ম নিশা লিখেছে, বর্ষা আপু আপনার আপু তো বলছে আপনাকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দেবে, তো আপনার লাইফটা নতুন করে শুরু করেন এবং হাজবেন্ডের চিন্তা করে কি হবে, আপনি ভালো হয়ে যান, দেখবেন কেউ না কেউ আপনাকে ঠিকই আপন করে নেবে। এরকম হাজার হাজার কমেন্টস পেয়েছি আমরা, যেগুলো সারা রাত পড়েও আমরা শেষ করতে পারবো না। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে বলতে চাই, হ্যালোইন 920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে আমরা আজগুবি কোনো গল্প শুনতে চাই না, এখানে এসে আমরা শুধুমাত্র ভালোবাসা, এখানে এসে শুধুমাত্র হেট স্টোরি, কিংবা এখানে এসে শুধুমাত্র দুঃখের গল্প, এখানে শুধুমাত্র কষ্টের গল্প, সেটা আমরা প্রচার করতে চাই না। আমরা এমন গল্প নিয়ে আসতে চাই যেটা শুনলে আপনার জীবনটা, আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভুল সেটা থেকে আপনি নিজেকে রোধ করতে পারবেন, কিংবা আপনি ওখান থেকে কিছুটা শিখতে পারবেন, কিংবা আপনার বন্ধুর পাশে এসে আপনি আপনার বন্ধুকে সাজেশন দিতে পারবেন যে এরকম একটা গল্প আমি রেডিওতে শুনেছিলাম, সুতরাং তোমার জীবনটা যেন এরকম না হয়। আমরা কোনো উপদেশ দিই না এবং সচেতনভাবেই আমরা সেটা করে থাকি। গত সপ্তাহে ডালিয়া এসেছিল আমাদের অনুষ্ঠানে, আমরা ডালিয়াকে নিয়ে হাজার হাজার কমেন্টস পেয়েছি, হাজার হাজার ফোন কল পেয়েছি, সেগুলো আমরা শুনবো একটু পরেই। তবে তার আগে আমি আবারও মনে করে দিচ্ছি, হ্যালো 920 তে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668, ফোন করুন, আপনার সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে বলবেন, তারপর আপনার যা বলার আছে। আর ফেসবুকের ঠিকানাটা হচ্ছে আমাদের facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পর একটি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন।
আমার নাম মোহাম্মদ আল আমিন, আমি বরুন্দ বরিশাল থেকে বলছি। আমার সেল নাম্বার জালিয়ার ফুর জন্য দোয়া স্যার আমাদের আর কিছুই করার নাই, তবে সে যে তার ভুল বুঝতে পারছে এই জন্য তাকে ধন্যবাদ এবং আর যেন এভাবে আর ভুল না করে এই জন্য তাকে অনুরোধ করছি। আর আমাদের দেশে বা সমাজে হৃদয়ের মতন বহু প্রতারক আছে যারা অল্প বয়সী তরুণীদেরকে মডেল বানানো প্রলোভন দিয়ে একে দিনের পর দিন তাদের ভোগ করে যাচ্ছে। এদের কি কোনো বিচার হবে না দেশে? সে দোষী তার কখনই বিচার হয় না, এটাই দেখা যায় অহরহ বর্তমান যুগে। যেভাবে জালিয়ার মতো ভুল যেন আর কেউ না করে, অল্পতেই যেন কাউকে যেন বিশ্বাস না করে, এটাই আমার প্রত্যাশা।
আমার নাম আলী বসুন্ধরা থেকে বলছি। আমার ছেলে নাম্বার ডালিয়া আপা বারবার সেই একই ভুলটা করলো, হীরা ভাইয়ের সাথে বিয়ে করিনি, তারপরও তার কাছে এত যাওয়ার কি প্রয়োজন ছিল? ডালিয়া আপা তো বুঝতে পারছিল যে আমার বিয়ে হয়নি, তারপরও তার কাছে যাওয়ার কোনো মূল্যই ছিল না তার। এটা ডালিয়া আপা চরম ভুল করেছে। আমি চাই ডালিয়া আপা আবার নতুন জীবনে ফিরে আসুক, ভালো জব করুক এবং আল্লাহ তার ভালো রাখুক। ভুল তো সবার জীবনে হয়, ডালিয়া আপা জানে এই ভুলটা আর দ্বিতীয়ত আর কোনোদিন না করে, এ থেকে জানা সে পরিত্রাণ পায়।
আমি ঢাকা থেকে বাপ্তি বলছিলাম, টেলিফোন নাম্বার চলে। আমার প্রশ্ন ছিল ডালিয়ার কাছে, ডালিয়া যেহেতু জানলো যে ইতিপূর্বে তার একটা জীবন অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার জীবন এরকম একটা ছেলে আসছিল, তাতে কি সে শিক্ষা নিতে পারতো না সেকেন্ড টাইম যে সে ভুলটা করলো? আর আরেকটা জিনিস, সে বললো যে তার মা তার উপর অনেক রাগে থাকতো, কিন্তু এটা তো স্বাভাবিক যে কোনো পিতা মাতায় তার উপর রাগ করবে, কারণ সে কাউকে কিছু না বলে বাড়ির বাইরে গিয়ে অন্য একটা ছেলের সাথে রাত্রি যাপন করলো। আমার দৃষ্টিকোণ থেকে এটাই ভালো ছিল যে তার মা যে তাকে মানসিক চাপে রাখতো যে তার মামা তো ভাইকে বিয়ে করার জন্য। আমার মনে হয় হৃদয়ের কাছে রাত্রি যাপন করাচ্ছে তার ওই মামা তো ভাইয়ের কাছে বিয়ে হওয়া অনেকটা ভালো ছিল, কারণ মানুষ একটা জায়গা থেকে শিক্ষা নেয়। আর সে বারবার দুইবার ভুল করতেছে, উনি যদি সন্তানের মা হয় তার মেয়ে যদি এরকম করে সে কি তার মেয়েকে শাসন করবে না? আমার প্রশ্ন এটাই।
আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, ঢাকা থেকে। আমার ছেলের নাম হলো জালিয়া আপা। এ জীবনে বলবো না যে ভুল করেছে, তিনি একটা সমাজে লাঞ্ছিত না, যে ভুল করেনি তাকে ভুলে শিকার বানিয়েছে ছেলেরা। জালিয়া আপার কাছ থেকে মেয়েরা আজকে এই হলো 8923 থেকে অনেক কিছু শিখেছে, তারা আর জীবনে মেয়েরা এরকম ভুল করবে না। আমার জানা মতে জালিয়া আপা যা বলেছে আমাদের মা বোন যারা আছে বোনেদের জন্য অনেক ভালো হয়েছে, যারা শুনেছে সবার জন্য ভালো হয়েছে, তাদের একটা শিক্ষা হয়েছে। জালিয়া আপা এত সুন্দর করে কথা বলেছে, অথচ অনেকে খারাপ মন্তব্য করে, কিন্তু এই মন্তব্যটা করা ঠিক না। সবাইকে একটা কথা আমি বলতে চাই, জালিয়া আপাকে নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। জালিয়া আপা আমাদের মা, আমাদের বোন, আমাদের দেশের মানুষ, সে তো বাইরের কোনো কিছু না, সে একটা শিকার। তাই জালিয়া আপাকে আমি বলবো যে আপনি ভালো থাকেন, আল্লাহ আপনার সঙ্গে আছে, মেয়ে সুখে থাকে, আপনার মায়ের কাছে যান, আশা করি আপনার মা আপনাকে গ্রহণ করবে।
আমি মোহাম্মদ হান্নান বলছি, গাজীপুর থেকে। আমার সেল নাম্বার হলো, গত বুধবার যে ডালিয়া নামে মেয়েটা এসেছিল তার জীবনের গল্প বলার জন্য, তার জীবনে যে হৃদয় নামে ছেলেটি এসেছিল, ছেলেটা যে কাজটা করেছে সে চরম অন্যায় করেছে, তার শাস্তি পাওয়া উচিত। আর ডালিয়ার নামে যেসব শ্রোতারা বাজে মন্তব্য করেছেন তা মোটেও উচিত না। আমরা তার গল্প শুনে যা শিখলাম সেটাই আমাদের বড় পাওয়া। ধন্যবাদ।
সুপ্রিয়া ভাই, ডালিয়ার যে বহুত মনে কষ্ট, কিন্তু ডালিয়ার পাশে এখন কেউ দাঁড়ানোর জন্য নাই সে ঘৃণিত পাত্রী যে আমি তার পাশে দাঁড়াইতে পারি এবং তাকে আমি আরো প্রাণ দিতে পারি যে কোনো ভাবে, যে কোনো কাজের জন্য এবং যেভাবে সাহায্য চায় আমি তার পাশে দাঁড়াইতে পারি।
কাউকে দিও না দোষ পিতার দোষে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না দোষ পিতার দোষে। মা বলেছে মানুষ যদি হতে পৃথিবীতে আসে, সম্মান
অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা শুনছেন এবিসি রেডিও আর শুনছেন বুধবারে নিয়মিত অনুষ্ঠান হ্যালো ইট 920। কিবরি আপনার সঙ্গে আছে আর এই গানটার মতো করে বলতে চাই, আসলে মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, এই সমাজ তাকে কলঙ্কিত করে, নিজের ভুল তাকে কলঙ্কিত করে, পরিবার তাকে কলঙ্কিত করে, ওই মানুষটার দ্বারাই অনেক ভালো ভালো কিছু সম্ভব। সুতরাং মানুষটাকে ঘৃণা করবেন না, মানুষের পাপটাকে ঘৃণা করুন। এবং যে মানুষ জীবনে ভুল করে সেই মানুষটা আপনার সাথে থাকে বলেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোনটা ভুল আর কোনটা শুদ্ধ। আর সেই কাজটি যারা অকপটে করে যাচ্ছেন, তারা এখানে যারা এখানে নিজের জীবনের গল্প এসে বলে যান, যারা ভুল স্বীকারগুলো করে যান, যারা অকপটে বলে যান যে আমি অনেক বড় অপরাধ করেছি, যারা অকপটে বলে যান যে আমার জীবনে অনেক বড় বড় ভুল আছে, তারা আসলে আমাদের অনেক বড় উপকার করে যান। কারণ তারা কারো শোনা গল্প এখানে বলেন না, তারা নিজের জীবন দিয়ে যে ভুলগুলো করে যে উপলব্ধিগুলো করেন সেটা আমাদের সামনে তুলে ধরেন। সেখান থেকে আপনাকে উপদেশ দেওয়ার মতো কিছুই নেই, সেখান থেকে সেটা আপনি শুনলে অটোমেটিক্যালি বুঝতে পারেন যে এই ভুলটা আমি করবো না যদি আমি ভালো থাকতে চাই, যদি আমি সুন্দর থাকতে চাই, যদি একটা সুন্দর জীবনের প্রত্যাশা করি। আর এই জন্যই হ্যালো ইট 920 শুধুমাত্র একটা জীবনকে তুলে ধরে, জীবনের গল্পকে তুলে ধরে। এবং হ্যালো ইট 920 লাখো লাখো শ্রোতা যারা আছেন, যারা এখানে আসতে চান, তাদের মধ্য থেকেই যে কোনো একজন এখানে আসেন এবং এসে অকপটে তার জীবনের গল্প বলে যান। আগামী বুধবার যিনি শুনছেন এই মুহূর্তে, হয়তো তিনি আসবেন, তার মধ্যে থেকেই হয়তো একজন আসবেন, এসে তার জীবনের গল্প বলবেন। এবং জীবনের গল্প বলার জন্য দুটো মাধ্যম আছে আমাদের এখানে, একটা হচ্ছে ফেসবুক, আমরা যেটা কথা বলে থাকি, যারা হ্যালো ইট 920 পছন্দ করেন এবং হ্যালো ইট 920 মেম্বার হতে চান তারা সবাই ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেম্বার হয়ে যাবেন। এবং ওখান থেকে শুধুমাত্র মেম্বার হলে যে সুবিধাটা, আমাদের পুরনো অনুষ্ঠান যেগুলো আছে হ্যালো ইট 920, আজকে 33তম পর্ব চললো এবং এই যাবৎকালে যতগুলো অনুষ্ঠান হয়েছে সেই প্রথম পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি সবগুলো অনুষ্ঠান ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। একই সাথে হ্যালো ইট 920 যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আপনি ওখান থেকে আপডেট থাকতে পারবেন। এবং আপনি যদি অতিথি হয়ে আমাদের অনুষ্ঠানে আসতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের ইনবক্সে যদি টেক্সট করেন, আপনার স্টোরিটা খুব ছোট করে লিখবেন, লেখার পরে আপনি আপনার সেলফোন নাম্বারটি দিয়ে দেবেন, আমাদের হ্যালো ইট 920 যে টিম রয়েছে সেখান থেকে একজন আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনি যদি নির্বাচিত হন আমাদের এখানে এসে আপনার জীবনের গল্প আপনি অকপটে বলে যাবেন। আমাদের ফেসবুকটা হচ্ছে, যেটা বারবারই বলি, facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, হ্যালো ইট 920 একসাথে। এবং ওইখানে যাওয়ার পরে আপনি লাইক দিলে আপনি মেম্বার হয়ে যাবেন। আর আমাদের ফোন নাম্বারটি, যেটা হ্যালো ইট 920 জন্য একেবারে নির্দিষ্ট করা আছে, ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668, অর্থাৎ 9115668। ফোন করবেন, ফোন করার পর আপনার নাম, তারপর আপনার সেল নাম্বার, যে নাম্বারে আমরা যোগাযোগ করলে আপনাকে পাবো, সেল নাম্বার, এবং তারপর আপনি যেটা বলতে চান সেটা খুব সংক্ষিপ্ত করে বলবেন, বলার পর বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আপনার কলটি এখানে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয় এবং রেকর্ড করার পর সেটা আমাদের অনুষ্ঠানে সবাই প্রচার করা হয়। এখন যে কলগুলো আমি বাজাচ্ছি, অনেকগুলো কল আছে এখানে, যারা আমাদের এখানে আসতে চেয়েছিলেন, যারা জীবনের গল্প বলতে চেয়েছিলেন, তারা আশা ছাড়াও অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, সেগুলো আমরা শুনবো। শোনার পরপর আজকে একটা গান দিয়ে একটা অনুষ্ঠান শেষ হয়ে যাবে। যাওয়ার বেলায় একই কথা বারবার বলতে চাই, আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিওর সাথে থাকুন, অনেক অনেক ভালো থাকুন। কিবরিয়ার পক্ষ থেকে এবং হ্যালো ইট 920 টিমের পক্ষ থেকে, হ্যালো ইট 920 লাখো শ্রোতার পক্ষ থেকে শুভরাত্রি।
আমার নাম আল আমিন, আমার মোবাইল নাম্বারটা হচ্ছে, আমি এক জীবন সংগ্রামে পরাজিত সৈনিক, বুক পড়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে এসেছিলাম এই ঢাকায়, কিন্তু এর চোখ মেদুর ঘটনা আমার সকল স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। চিকিৎসকদের ভুল চিকিৎসা আমাকে স্থায়ী পঙ্গুত্বের দিকে ঠেলে দিয়েছে, পাশাপাশি পারিবারিক অসচেতনতা, সামাজিক নিন্দা ধীরে ধীরে আমার সদ্যপোতা জীবনটাকে বিছিয়ে তুলছে। জীবনের সকল ক্ষেত্রে পদে পদে আমি বাধাগ্রস্ত হচ্ছি, মনে হচ্ছে দুঃখই এখন আমার জীবনের একমাত্র সঙ্গী, বেঁচে থেকে আমি একটা জ্যান্ত লাশের মতো জীবনযাপন করছি। ভাইয়া, আমি আপনাদের প্রোগ্রামে আসতে
একটা কারণে আমার এই দুঃখের কষ্ট গুলোর কথা কেউ বুঝতে চায় না, কেউ বুঝেওনি। আমি জানি এই কথাগুলি যদি আমি কাউকে বলি তারা আমাকে ঘৃণা করবে, কিন্তু তারা বুঝতে চায় না আমি যে পরিস্থিতি শিকার, আমি মুক্তি চাই। আমি মোহাম্মদ মজুদ্দিন বাইজি, আমার মোবাইল নাম্বার হলো, আমার মা বাবা আমাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তাদের স্বপ্ন ছিল আমি একদিন বড় হয়ে তাদের কষ্টকে দূর করে দেবো। আমি বাংলা অনার্স মাস্টার করেছি, কিন্তু আমি কোনো চাকরিতে বা কোনো কাজে মন বসাতে পারি না, কারণ আমি আমার শেষ বর্ষে একটি মেয়ের সাথে সম্পর্ক করেছিলাম, দুই বছর সম্পর্ক করাবার পরে সে সম্পর্ক ভেঙে যায়, আর তাকে না বলার কারণে আমি কোনো কাজে মন বসাতে পারি না। আমি আমার এই দুঃখের এবং কষ্টের কথাগুলো বিবিসি রেডিওর মাধ্যমে সকল শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করতে চাই।
আমার নাম বিপুল, ফোন নাম্বার, আমার জীবনে আছে সুখ দুঃখ, হাসি কান্না, কিছু প্রাপ্তি কিছু অপ্রাপ্তি, যেখান থেকে আমি অনেক অনেক কিছু শিখছি। আমি মনে করি আমার জীবনের কাহিনী সুন্দর লিখে অনেক কিছু শিখতে পারবো, এটাই আমাকে যদি একটু সুযোগ দেন তাহলে আমি আমার জীবনের কাহিনী বলতে চাই।
আমি আসলে হতে জাহিদ বলতেছি, আমার সেল নাম্বারটি হচ্ছে, আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম এবং মেয়েটা আমাকে খুব ভালোবাসত, কিন্তু মেয়েটা আমার জন্য দুই দুবার ফাঁসি নিতে চেষ্টা করেছিল, কিন্তু কোন আল্লাহ তাআলার অশেষ রহমত বেঁচে গেছে, সে এখন অন্যজনের ঘর করছে। চলে যাওয়ার পর থেকে আমি যে কতটা কষ্টে আছি এই কষ্টগুলো সকল এলোয়েন্টেন্টগুলো তাদের সাথে শেয়ার করতে চেয়েছি।
আমি কামাল বলছি, আমার সেল নাম্বারটা হলো, আমি আফগানিস্তানে মিশন করতে চাই, আমার জীবনের গল্পটা বলতে চাই, আমার জীবনের গল্পটা কতটা লোক করছে। আসলে আমার জীবন সেটাই কষ্ট ছিল যে আমি এইভাবে মোবাইলে বলে দিতে পারবো না, যদি আমাকে কিছু দিন দেন তাহলে আমি নিঃস্বার্থের উদ্দেশ্যে আমার জীবনের কিছু কষ্টটা একটু ভাগ করতে চাই।
আমি হ্যাপি নয়, আমার বড় দুই ভাইয়া এবং আপু তারা আমার সাথে মোটেও সুবিচার করে নাই, তারা বাবা মাকে একটু খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন মনে করে না। আমি বাবা মাকে অনেক ভালোবাসি, বাবা মার কারণেই আমি পৃথিবীর সবকিছু ছাড়তে পারি, বাট আমার দুঃখ আমার বড় দুই ভাইয়া আমার বড় বোন তারা আজকে অনেক ধনী, বাট আমি আমার বাবা মাকে টেক কেয়ার করি, তারা কেন একটু বাবা মার খোঁজ খবর নেয় না, আমার প্রশ্নটা এমন এটা কেন হয়, তাদের শুধু স্বার্থ, এখন স্বার্থ কিছুই বোঝে না।
আমি চাই যে আমি এবিসি রেডিওতে যাব, যে আমার মনের কথাগুলো আমার মনের কষ্টগুলো সারা দেশবাসীকে জানাবো।
আমার নাম মোহাম্মদ মনির হোসেন, উদারা থেকে বলছি, আমার সেল নাম্বারটা হলো, কিবরিয়া ভাই বুঝাইতে চাচ্ছি যে মানুষের শখ জিনিসটা কি, ভালোবাসা মানুষটা কি। গতকালকার যে আপু যে ঘটনাটা বলে গেছে, সে নাকি মানুষকে ভালোবেসে তার নিজের অর্থায়নতা দিয়েও সে সফলতা হইল না, যার জন্য আমরা মানুষকে ভালোবেসে আমরা কি পেলাম। শুধু এই জগতে কি মেয়েরাই শুধু কলঙ্কিত না, পুরুষরাও আছে, তার জন্য আমি কিছু কথা বলার জন্য আপনার ওখানে আসতে চাই।
আমার নাম মোহাম্মদ আগিনী, আমার দেশে বাড়ি কিশোর, আমার ফোন নাম্বার হচ্ছে, আর আমার বয়স বর্তমান ৩৮ বছরের একটা ঘটনা আছে, আমার এই নাম্বারে যোগাযোগ করে দেবে।
আমি সিলেট থেকে সাকিব বলছি, আমার মোবাইল নাম্বার, আমি একটা মেয়ের সাথে প্রেম করেছিলাম, ওই মেয়েটা আমাকে অনেক কষ্ট দেয়, ওই জানা আমি শুনতে না পেরে মনে মনে ভাবলাম যে মেয়ে জাতিকে কষ্ট দেবো, তাই আমি আরো 15-20টা প্রেম করছি, প্রত্যেক মেয়েকে আমি কষ্ট দিচ্ছি, এবং আমার প্রেম জীবন থেকে আমি 25 লাখ থেকে উন্নতি করেছি। আমি ওই জিনিসটা মানুষের কাছে জানাতে চাই।
আমি সাইদুল জাহান, আমার মোবাইল নাম্বার, আমি একজনকে আমার জীবনের বেশি ভালোবাসি, তার জন্য সবকিছু হারিয়ে ফেলেছি। অনেকেই অনেক কথা বলতো মেয়েটা ভালো না, কিন্তু আমি বিশ্বাস করি, কারণ ওকে আমি অন্ধের মতো ভালোবাসতাম। এই ভালোবাসা মানুষটি আমি একদিন জানতে পারি অন্য একজনের সাথে সম্পর্ক করে আমি থাকা সত্ত্বেও তার জীবনে। তাই আমার জীবনে ঘটে যাওয়া প্রেমের গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আমার সেল নাম্বারটি হচ্ছে, আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। বয়স যখন বলবো আমি তার হাতে চলাচল করি, তখন আমার ডান হাতি আগুনে ঘুরে যায়। তারপর আমার বাবা মা আমি ইন্টারমিডিয়েট পাস করে ঢাকায়।
আমি সোহাগ বলছি, আমার নাম্বার, আমি প্রেম করছি, প্রেম করে আমার বিয়ে করছি ওই মেয়েকেই। প্রথম একটা বাচ্চা আছে, এখন আমাদের সম্পর্ক প্রায় ডিসাইডের মতো। আমি তো ওয়াইফ মামলা করছি, আমার নামে আমি জেল খাটছি প্রায় 3 মাস। আমি তো আমার কথাগুলো বলতে ইচ্ছুক, যদি আমাকে একটু সুযোগ দিন।
আমি অনন্যা, ঢাকা লালমাটিয়া থেকে বলছি। আমার সেল নাম্বার আজ 10 জানুয়ারি 2013। আজ আমাদের 20তম বিয়ে বার্ষিকী। তাই ABC এর মাধ্যমে আমি এই বিশেষ দিনে আমার হাজবেন্ডকে শুভেচ্ছা জানাতে যাচ্ছি। হ্যালো প্রিয়া, ইউ নো টুডে ইজ ভেরি স্পেশাল ডে ফর মি অ্যান্ড বোথ অফ আই, কারণ এই দিনটির মাঝেই আমরা জন্ম জন্মান্তরে খুঁজে পাবো একে অপরকে। এবং এই দিনটি আমাদের জীবনে এসেছিল বলেই তো আমরা পেয়েছি নদীকে, আমাদের একমাত্র সন্তান। ভাগ্যের নির্মম পরিহাস যে আজকে আমরা একসাথে নেই। আমি এখনো মনে প্রাণে তোমার মনেই আছি। আমার হৃদয় নির্লগ্ন সবটুকু ভালোবাসা গ্রহণ করো, প্লিজ বিশ্বাস কর। আজ এই পবিত্র দিনে পুরো বিশ্ববাসীকে সাক্ষী রেখে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার অপরাধ ক্ষমার যোগ্য নয় সেটা আমি জানি, তবুও বারবার তোমার কাছে ক্ষমা চেয়ে যাব যতদিন না তোমার ক্ষমা পাই। সবশেষে দিয়ে আমি আজকের দিন একটা ছোট্ট অনুরোধ তোমাকে করতে চাই। প্লিজ তুমি নদীকে নিয়ে কাল দুপুরে সেই জায়গাটায় আসো যে জায়গাটায় 20 বছর আগে এই বিশেষ দিনে বিয়ের পর আমরা গিয়েছিলাম, সেই স্থানটা আমি নদীকে দেখাতে চাই। প্লিজ কাম উইথ নদী, আই উইল বি ওয়েটিং ফর ইউ। Thank you.
This track was downloaded from FusionBD.com.